আলাইকুম। দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে হচ্ছে 8 নম্বর এপিসোড। ঈদের পর বেশ অনেকদিন গ্যাপ নেওয়ার পর আজকে আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের টপিক হচ্ছে মুসলিম হিসেবে হায়ার স্টাডিজ, অর্থাৎ একটা মুসলিম হিসেবে আমরা হায়ার স্টাডিজের বিষয়টা কীভাবে দেখব। আমরা আমাদের এই পডকাস্ট যখন শুরু করেছিলাম, আমাদের ফার্স্ট পর্বে আমরা বলেছি যে এই পডকাস্টের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে একটা মুসলিম গ্লাস থেকে সব কিছুকে দেখা, সব কিছুকে বিচার বিবেচনা করা। তো হায়ার স্টাডিজের কোশ্চেন যখন আসে আমাদের সামনে, তখন মোস্টলি যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোথায় গেলে ভালো জব পাওয়া যাবে, বা কোথায় ভালো রিসার্চের অপশন আছে, কোথায় ফান্ডিং ভালো। টিপিক্যালি এই কোশ্চেনগুলো আমাদের সামনে বেশি আসে। কিন্তু একটা মুসলিম যখন এই বিষয়টাকে বিবেচনা করবে, হায়ার স্টাডিজের বিষয়টাকে, তখন এগুলো ডেফিনেটলি কনসিডার করার মতো কিছু ফ্যাক্টর। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু ইসলামিক কিছু বিষয় একটা মুসলিম কখনোই ইগনোর করতে পারে না। তো এই কারণেই সেই বিষয়গুলো নিয়ে মেনলি ফোকাস করার জন্য আজকে আমরা হায়ার স্টাডিজ অ্যাব্রড এজ মুসলিম, এই টপিকের উপরে কথা বলবো আমাদের দুজন গেস্টের সাথে। তো আজকে হোস্ট হিসেবে আমি আছি বরাবরের মতো তানভীর, আমার সাথে আছে মাহবুব ভাই, আর আমাদের দুজন হোস্ট দুজন গেস্ট সরি দুজন গেস্ট একজন হচ্ছে মোহাম্মদ মাহবুব বসে তারেক, আর একজন হচ্ছে জুবাইর তারিফ। তারেক, তুমি বলো, তোমার কেমন আছো?
ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমে মুসলিম ক্লাসকে থ্যাংকস যে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক, মানে এরকম কিছু একটা তারা শুরু করছে। আর যদিও আমি গেস্ট হিসেবে এখানে আসার অতটা ক্যাপাবিলিটি যোগ্যতা কিছুই রাখি না, যাই হোক আমি চেষ্টা করব যে আমার যে পজিটিভ দিকগুলো আছে এগুলো থেকে যাতে অন্যরা কেউ বেনিফিটেড হতে চাইলে বেনিফিটেড হইতে পারে আর কি। আর প্রথমে আমি নিজের মানে পরিচয়টা একটু দিই, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কুয়েট থেকে, মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ওখান থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি 2013-তে। আর তারপরে হচ্ছে আমি মানে অ্যাপ্লাই করা শুরু করছি, মানে হচ্ছে যে যেহেতু হচ্ছে যে আমার বাসাতে একটা প্রেশার ছিল হায়ার স্টাডি নিয়ে, আমার ওরকম পার্সোনাল প্যাশন আসলে বলতে গেলে ছিল না। তো কিন্তু হচ্ছে যে যাই হোক আমি তুর্কিতে গেছি, ওখানে ইস্তাম্বুল টেকনিক্যালে ছিলাম, আর কিং ফাহাদে এখন আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আর এইচএসসি ছিল ঢাকা কলেজ থেকে, আর এই তো স্কুল ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। এই আমার ইন্ট্রোডাকশন। এই তো
আচ্ছা, জুয়ার জুয়ার তাইফ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রথমেই মানে তারেক ভাইয়ের মতো থ্যাংকস মুসলিম গ্লাস পডকাস্ট কে যে এরকম একটা টপিক নিয়ে আসার জন্য এত তাড়াতাড়ি এতে। সো আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা হচ্ছে তানজিব ভাইয়ের প্রশ্ন। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ঢাকাতে ছিলাম নটরডেম কলেজে এইচএসসি পর্যন্ত, তারপর হচ্ছে মালয়েশিয়াতে আন্ডারগ্রাড করি, তারপর এখন মানে মাস্টার্স করছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। আপাতত এতটুকু ইন্ট্রোডাকশন আমার।
মাহবুব ভাই দেখছেন আমরা কিন্তু খুব ব্রিলিয়ান দুজন মানুষকে পাইছি।
একেবারে, অত জুবাইর তারিফের মনে হয় ক্রেডেনশিয়াল দেখলাম, রিসার্চ স্কলার শুনতে আর একটু ভালো লাগে।
হ্যাঁ হ্যাঁ, এইসব জিনিস তো মনে করেন কাছে দাঁড়াও যায়নি কোনোদিন। যাই হোক, আজকে একটু আজকে একটু এবিসিডি শিখি বিষয়গুলো। আচ্ছা, তো তারেক হচ্ছে এখন সৌদিতে আছো, আর জুবাইর হচ্ছে মালয়েশিয়াতে, রাইট? আচ্ছা, তো বেসিকলি তোমাদের দুজনের আনার গেস্ট হিসেবে আসার কারণটা হচ্ছে এটাই যে তোমাদের একটা লং এক্সপিরিয়েন্স আছে এই কমেন্ট এই বিষয়ে একটা কমেন্ট করার মতো, বা তোমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যেটা শেয়ার করলে আই থিঙ্ক অনেকেই যারা এই বিষয়গুলো জানতে চায় বুঝতে চায়। কারণ একটা দেশ থেকে আরেক দেশে যাওয়া ডিফারেন্টলি একটা ডিফিকাল্ট টাস্ক, একটা জায়গায় গিয়ে অ্যাকোমোডেট করা, সেখানকার ভাব গতিগুলো বোঝা, তারপর নিজের স্টাডি কন্টিনিউ করা, আর সবকিছুর উপর নিজের যে দিনের যে প্র্যাকটিস সেটাকে সেটার উপর সেটাকে আসলে আরো শক্তিশালী না করতে পারলে আর সেটাকে ধরে রাখা, এটা একটা বড় চ্যালেঞ্জ আই থিঙ্ক। এনিওয়ে, তো হায়ার স্টাডিজ তো সবাই করে না। আমি যদি বলি যে তোমার আসলে কেন হায়ার স্টাডিজ করার ব্যাপারে আগ্রহী হয়েছো, কি বলবা?
আচ্ছা, আমি শুরু করি তাহলে নাকি প্রথমে?
হ্যাঁ, শেয়ার, সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আমি আসলে যেটা বলবো, আসলে মানুষ অনেক ভাবে চিন্তা করে, ব্যাপারটা হচ্ছে যে সবারই যে হায়ার স্টাডি যে যাইতেই হবে এমন না, আর অনেকগুলা পার্সন টু পার্সন তার ভ্যারিয়েবল আছে, তার ফ্যামিলির কন্ডিশন আছে, তার নিজের অ্যাসপিরেশনস আছে, গোলস আছে, অনেক কিছু ডিপেন্ড করে। তো মানে সে যে আমি যদি সে যে আচ্ছা প্রথমে কি নিজেরটা বলবো, মান বা কেন নাকি কেন যাবে এটা বলবো?
তোমাদেরটাই আগে শুনি আমরা।
আচ্ছা, আমার যদি পার্সোনালি হচ্ছে যে কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন মানে হায়ার স্টাডিজ যাবেন, সেটা হচ্ছে যে আমার কখনোই হচ্ছে যে মানে ওইভাবে হায়ার স্টাডির ইচ্ছা ছিল না আসলে। ডক্টর স্যার, আমি খুবই হয়েছে যে হোমসিক টাইপের ছেলে। আমি কুয়েট থেকে ঢাকায় মনে হয়েছে যে প্রতি 15 দিন পর পর হচ্ছে যে আমি বাসে করে আসতাম আর যাইতাম। তো আমার আব্বা এটা নিয়ে খুবই খেপা ছিল যে এসে যে এত ঘন ঘন বাসায় কি ডক্টর স্যার। যে আমার এই কারণে কখন হায়ার স্টাডি সম্পর্কে ওইভাবে আমার এত বিশাল অ্যাসপিরেশন ছিল না, কিন্তু দেখা গেছে যে 4th ইয়ারের পরে আমি একটু হুজুর হয়ে গেছি, মানে অ্যাপারেন্টলি হুজুর হয়ে গেছি। তো আমার খুব টেনশন যে ছেলের এই দেশে কিছু হবে না, ছেলে পুলিশে ধরবে, এই ধরবে, সেই করবে, এর দেশে রাখা যাবে না, এই সেই। তো যেভাবে হোক এসে যে বিদেশে প্যাকেট করে পাঠায় দাও। তো যাই হোক, আমার ওইভাবে ইচ্ছা ছিল না, কিন্তু বাসার একটা প্রেশার। তো সে যে যখন আমি বুঝলাম দেশে যে আমাকে মানে দেশে থাকতে দেয়ই হবে না, তো জিআরই টোফেল মানে বের হওয়ার পরে জিআরই টোফেল এগুলা দেওয়া হইলো। আর আমি জাস্ট হচ্ছে কোনো মতে নিজের আমেরিকা কানাডা মানে ওইদিকে না গিয়ে আমি জাস্ট হচ্ছে যে যদ্দুর পারলাম যে সে যে আমি সে যে নিজেকে হচ্ছে যে মুসলিম কান্ট্রিতে ডাইভার্ট করার চেষ্টা করলাম। মানে সে যে আমার কাছে এনভায়রনমেন্টটা খুব বড় একটা ফ্যাক্টর আর কি, কারণ হচ্ছে আমি এনভায়রনমেন্ট দিয়ে খুব প্রভাবিত হই। আমার মনে হয়েছে যে ওইসব দেশে হয়তো আমি কাছে দাঁড়িয়ে মসজিদ পাবো না, হয়তো মানে আমার এনভায়রনমেন্টের সাথে আমার স্যুট করবে না। তো এই কারণে আমি জাস্ট হচ্ছে যে মুসলিম দেশগুলায় মানে কনসেন্ট্রেট করে জাস্ট হচ্ছে বাসায় এটা কনভিন্স করলাম যে ঠিক আছে, আমি মুসলিম দেশ মানে তার্কি, সাউদি বা এই টাইপের ডেভেলপ, যাদের এডুকেশন মোটামুটি ডেভেলপ, ওইসব দেশে যাব। মোটামুটি এভাবে আর কি, মানে কোনো বিগ অ্যাম্বিশন ছিল না। আর হচ্ছে এই তো
কিছুটা কি মানে মাইন খেয়ে চিপায় পড়ে যা যা হয়েছে।
মাইন খেয়ে চিপায় তো আমি তো তোমাকে বললাম আমি খুবই হোমসিক, এমনকি আমি কেএফপি আমি খুব হোমসিক অবস্থায় থাকি আর কি। তো আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি মাস্টার শেষ করে দেশে পাই জমানো যায় আর কি। ঠিক আছে,
জুবাইর কেসটা কিরকম?
আচ্ছা, আমারটা তো ভাই আমি তো আন্ডারগ্রাডে চলে আসছিলাম অনেক আগেই। তো আমার মানে মেইন মোটিভেশনটা ছিল যে আমি একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। তো এক্সপ্লোর এক্সপ্লোর ইন টার্মস অফ কালচার, তারপর পরিবেশ, এইসব দিক থেকে। তো এক্সপ্লোরের প্রথমে যেটা মনে হলো যে আচ্ছা কাছাকাছি এক্সপ্লোর থেকে শুরু করি। তো কাছাকাছি সবচেয়ে সুটেবল যে জায়গাটা ছিল ওটা ছিল মালয়েশিয়া। তো আর মালয়েশিয়া ছাড়াও যদি আমি দেখতাম তাহলে হয়তো মানে মুসলিম কোন একটা দেশই দেখতাম, কারণ যেহেতু এক্সপ্লোরেশন তাই মেইন মোটিভেশন, তো মুসলিম কান্ট্রি থেকে শুরু করাটাই আমার কাছে ভালো মনে হয়েছিল।
মুসলিম কান্ট্রি উপর একটা প্রেফারেন্স ছিল শুরু থেকেই?
হ্যাঁ, আমার দিক থেকে একটা ছিল যে আমি মুসলিম কান্ট্রি থেকে শুরু করতে চাই, যেহেতু মানে আমার কাছে মনে হচ্ছিল ওটা একটা সেফার চয়েস মুসলিম কান্ট্রি থেকে ইয়ে করাটা, শুরু করাটা। তারপরে একটা এখানে এসে ডিসাইড করবো মানে বাসা থেকে বের হয়ে আর কি প্রথমে মুসলিম একটা এনভায়রনমেন্ট ছাড়তে চাই।
তুমি ইয়ে করবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা বিগ কোশ্চেন যে ডেফিনেটলি এটা কোনো মানে সন্দেহ নাই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর রিসার্চ তুলনায় আসলে মুসলিম দেশগুলোর রিসার্চ আনম্যাচড, রাইট? কোনোভাবে আসলে ম্যাচ করে না। এখন বেটার অপশন পাওয়ার পরেও আমি যেটা তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সেন্স করা যায় যে তোমরা যদি ইউরোপে ট্রাই করতে, আই থিঙ্ক বেটার অপরচুনিটি তোমাদের জন্য খোলা ছিল, কারণ ওখানে ফান্ডিং বেশি প্লাস তোমাদের ব্যাকগ্রাউন্ড ভালো, ইট কুড বি আ বেটার চয়েস ইন টার্মস অফ ক্যারিয়ার। তবু তোমরা এই জিনিসটাকে এতটা প্রেফারেন্স কেন দিলা যে আমরা মুসলিম ল্যান্ড দিয়েই শুরু করবো?
আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু হয়েছে যে মানে মানুষের আসলে আমি আরেকটা পয়েন্ট আগে একটু ফোকাস করে নিই, সেটা হচ্ছে যে আসলে মানুষ কেন হায়ার স্টাডিতে যাইতে চায়। আমি এই ফোকাস এই এই পয়েন্টে একটু কথা বলে তারপরে ওই পয়েন্টে আসবো আর কি, যে মানুষ কেন আসলে হায়ার স্টাডিতে যাইতে চায়। সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন জনের আসলে বাংলাদেশে বিভিন্ন যুক্তি থাকতে পারে আর কি। একটা মানে যুক্তি মানে এটা খুব মাইনিউট আমার যেটা মনে হয় যে অনেকে সে যে টিচিং প্রফেশনটা পছন্দ করে, হ্যাঁ, তো সে সেটা মনে করে যে তার মানে টিচিং এ থাকলে তার হচ্ছে নিজের জন্য সময় সে অনেক বেশি পাবে, সেই কারণে এমএস পিএইচডি ওই পাথে ধরে যাবে। আবার আরেকটা হচ্ছে যে সে দেশে জব পছন্দ হয় না বা স্যালারি স্ট্রাকচার ভালো না বা তার দেশের মানে পছন্দ হয় না, জব স্যাটিসফ্যাকশন নাই, বা সে মনে করে যে বড় ভাইরা পায় না আমিও পাবো না। আরেকটা তোমার হচ্ছে যে যেটা যেটা থাকে সেটা হচ্ছে যে আলটিমেটলি সে মাইগ্রেশন করতে চায় ফর বেটার লিভিং, সেফটি, সিকিউরিটি। তারপরে নেক্সট যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার পিয়ার প্রেশার, যে বড় ভাইরা যাচ্ছে মানে দেখা গেছে ইউটা, ইউটার ওই যে ইউটা আছে না আমেরিকায়, ওইখানে যে মুরুতে যাইছিল মানে DSLR দিয়ে ছবি দিল, ধরো ওইটা এমন আর্টিস্টিক লাগতেছে ঢাকায় থেকে, এটা আসলে খুব খারাপ লাগতেছে আর কি, যে দেশে কি করতেছি। হ্যাঁ, তো এখন আর এইটা হচ্ছে যে একটা অনেকগুলো বড় কারণের একটা, যে মানে ফেসবুক বা অনলাইন মোটিভেশন বলা যায় এটা। আরেকটা হচ্ছে যে কনসিকুয়েন্স আছে, যে হায়ার স্টাডি করে মানুষ দেখতেছে অ্যাপারেন্টলি তার হচ্ছে স্ট্যাটাস আপগ্রেড হচ্ছে, বা হচ্ছে যে মানে তার অনার আর রেসপেক্ট আসতেছে বেশি, সেফটি সিকিউরিটি যেটা আসলেই মানে বাইরে আসে, বা হচ্ছে যেটা এমন কি হচ্ছে যে একই দেশের মধ্যে ভার্সিটি চেঞ্জ করলে হবে, আর হচ্ছে এইগুলো হচ্ছে যে মেইন কারণ আর কি। আর আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশে আর কি মানে নর্মালি বাইরে বলতে মানে যারা পড়াশোনা করতে যায় US কানাডায়, তো ওইখানে গেলে হয়তো ভালো সুন্দরী বউ পাওয়া যাবে, এটার কারণেও যেতে পারে। ঠিক আছে, তো আর তোমার প্রশ্নটা আরেকবার বলবো একটু, মানে আরেকবার।
আচ্ছা, তোমরা এতটা প্রেফার কেন করো মুসলিম ল্যান্ডকে ওভার ওয়েস্টার্ন কান্ট্রি, যেখানে বেটার অপরচুনিটি ওখানে আছে?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতেছি জিনিসটা। তো হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন আমি বুঝছি যে আমার দেশ ছাড়তে মানে দেশে মানে আমি থাকতে পারবো না, আমার বাসা থেকে প্রেশার বা সবকিছু মিলে আমি যখন একটা এন্ডে আসলাম, বা আমি কিছু ইন্টারভিউ ফেস করছি আসলে দেশে জবের, কিন্তু ওগুলোর ইন্টারভিউ মানে এক্সপিরিয়েন্স গুলো আমার জন্য ভালো ছিল না, আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমার জন্য স্যুট করে না আপাতত, বা হচ্ছে যে আমি যেহেতু হচ্ছে যে বাসার প্রেশারে আলটিমেটলি মানে মেনে নিছি, তো তখন আর মানে হচ্ছে যে আমি যখন বুঝছি যে আমার যেতেই হবে, তখন হচ্ছে যে আমার কাছে হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলা বা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলা, যে কোনো একটা আমার চুজ করতেই হতো। তো আমি এটার ক্ষেত্রে মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে যে বেটার লিভিং এর জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়া, এটা তো আমরা জানি যে হচ্ছে যে ক্লাসিক্যাল স্কলারশিপে মানে হচ্ছে যে ওই মানে মানে হচ্ছে যে যদি কাফির কান্ট্রিতে কেউ সেটেল করে মানে হচ্ছে তার কোনো প্রয়োজন ছাড়া, মানে দেখা যাচ্ছে তার রিসার্চে ওরকম কোনো স্পেসিফিক ইন্টারেস্ট নাই, গোল নাই, ফোকাস নাই, সে জাস্ট হচ্ছে যে যাইতেছে যে সবাই মানে সে মানে হায়ার স্টাডির জন্য যাচ্ছে, আমিও গেলাম, এরকম যদি হয় জিনিসটা, এবং ওই একই অ্যাভেলেবল এডুকেশন মুসলিম কান্ট্রিতেও আছে, তার জন্য আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়াটা আমি মনে করি রেকমেন্ডেড না। আর ইসলামে ওটা আছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল হওয়া নিয়ে কিছু মানে রেস্ট্রিকশন আছে, সেই কারণে মেইনলি হচ্ছে যে আমি মুসলিম কান্ট্রিতে চাইছি আর কি, যে তোমার সুইচ করার জন্য। আর আরেকটা হচ্ছে যে US কানাডায় ওদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে এরকম যে প্রথমে অনেক ক্ষেত্রেই মানে প্রফেসর ম্যানেজ করতে হয়, যে আমি অনেক প্রফেসরকে মেইল দিব, তারপরে দেখা যাচ্ছে যে সে যদি আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা সব কিছু দেখে তার মনে হয় যে এই ছেলেটাকে আমি পিক করব আমার প্রজেক্টের জন্য, তখন সে তাকে পিক করবে। তো আমার কাছে এই প্রজেক্টটা মানে এই মানে প্রসেসটাই খুব রিগোরাস মনে হয়েছে আর কি। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে সৌদি আরবের যে স্কলারশিপটা ছিল, মানে সে যেটা আমি আগে থেকেই জানতাম যে সৌদি আরবের একটা স্কলারশিপ আছে, এবং সৌদি আরবের সব ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন মানেই ফুল স্কলারশিপ, এবং তার এখানে অনেক কিছু ক্যারি করবে, তার মেডিকেল, তার ট্রাভেল ফেয়ার সব কিছু, তার স্টাইপেন্ড, হাউসিং সব কিছু এখানে কভার করবে। তো আমার এটা জাস্ট হচ্ছে ভার্সিটি বরাবর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, তো আমার কাছে এই প্রসেসটা সোজা মনে হচ্ছে। আর সৌদি তো আছেই, কারণ হচ্ছে এখানে আমার মনে হচ্ছে যে এখানে একটা ভালো এনভায়রনমেন্টে থাকা যাবে, আর এখানে হজমরা করা যাবে, আর এই কারণে মেইনলি KFPM মানে কিং ফাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এখানে অ্যাপ্লাই করছিলাম। আর কিং ফাদের ব্যাকআপ হিসেবে তার কিতে একটা অ্যাপ্লিকেশন করে রাখছিলাম ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। ইস্তাম্বুল টেকনিক্যাল মানে হচ্ছে যে তার্কির মানে বেস্ট 5টার মধ্যে একটা ইউনিভার্সিটি বলা যায়, তার্কির বেস্ট মানে গভর্নমেন্টের মধ্যে 1 বা 2, আর মানে তার্কির বেস্টের মধ্যে তো বেস্ট 5-এর ভিতরে থাকবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো ব্যাকআপ হিসেবে তার্কিতে একটা মানে অ্যাপ্লিকেশন করা ছিল, এবং দুইটাতেই GRE TOEFL এগুলো লাগতো আর কি। এই তো।
আচ্ছা, জুয়ার বিষয়টা কি দেখছিলাম?
হ্যাঁ, তানভীর, আমিও ওখান থেকে শুরু করি যে মানে মানুষ হায়ার স্টাডিজ কেন করতে চায় বা কিছু। তো এখন ইদানিং কালের যে ট্রেন্ডটা আমরা মানে দেখা যায় আর কি, সারফেস লেভেলে আমরা যেটা দেখি যে আসলে কিন্তু এটা মানে লাইফস্টাইলটা একটা বড় মোটিভেশন থাকে, যে ওখানে গেলে এই যে রোড ট্রিপ, তারপর বিভিন্ন ক্যাম্পিং এবং অনেক কিছু আছে আর কি, মানে অ্যাট্রাকটিভ আর কি, আমাদের এজ রেঞ্জে যারা আছে তাদের জন্য একটা অ্যাট্রাকটিভ। এবং সেটা আমার মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে দেখানো হয়, মানে আমরা তো আসলে মুভি দেখি ওয়েস্টার্ন কান্ট্রির, তো আমার মনে হয় যে ওখানে যেগুলা দেখে ওখান থেকে তো আসলে মোটিভেশনটা আসে, যদি দেশ এত সুন্দর আমরা ঘুরতে যাব,
কাইন্ড অফ একটা অ্যাপিল কাজ করে।
অ্যাপিল কাজ করে। হ্যাঁ, তো ওখানকার ছবিগুলো ভালো আছে সোশ্যাল মিডিয়াতে এন্ড এভরিথিং। তো শুধু যদি আমরা এটা মনে করি যে মানুষ শুধু পড়াশোনার জন্যই ওয়েস্টার্ন কান্ট্রিতে যাচ্ছে বা কিছু, ব্যাপারটা আমার মনে হয় ওরকম না, শুধু পড়াশোনার জন্য হায়ার স্টাডি করছে, আমার মনে হয় ওটা শুধু মোটিভেশন না, আরো অনেক মোটিভেশন কাজ করে। বিভিন্ন, তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এটা আসলে অত জাজমেন্টাল হওয়ার কিছু নাই। বাট জিনিসটা হচ্ছে যে অনেকগুলো মোটিভেশন আছে, সোশ্যাল স্ট্যাটাস, লাইফের মানে লাইফের কিছু এনজয়মেন্ট, কেন অনেকে মনে করে যে একটা সার্টেন বয়সে হচ্ছে যদি আমরা কিছু অ্যাক্টিভিটিস না থাকি তাহলে হয়তো মানে আমরা ওয়েস্ট করছি টাইম, কিছু এরকম ফিল হয় যে ইউ অনলি লিভ ওয়ান্স, তারপরে এই টাইপের অনেক কিছু ব্যাপার স্যাপার আজকাল কিন্তু আছে। তো এরকম কিছু সবকিছু মিলিয়ে হয়তো মানুষ এখন হায়ার স্টাডিজ ইয়ে করছে, যে এটা একটা অ্যাভিনিউ যাতে করে আমরা একটা বেটার লাইফের প্রতি যেতে পারি। তো এটা হচ্ছে ইন জেনারেল আমার অবজারভেশন। আর আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমি ক্যারিয়ার ওয়াইজ তো আসলে আমি টিচিং করতে চাই, যার ফলে আমার ক্যারিয়ার ওয়াইজ অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজে এটা চলে আসে। তো এটা হচ্ছে আমার হায়ার স্টাডিজ এর মোটিভেশন।
আচ্ছা, তো আমি আর একটু ডিটেলে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো আমরা ওয়েস্টে গেলে আসলে সমস্যাটা কোথায়। যদি আমরা এভাবে বলি, তোমরা প্রেফারেন্স দিচ্ছ মুসলিম কান্ট্রিকে, যেখানে আসলে রিসার্চ অ্যান্ড আদার থিংস মাচ আন্ডার ডেভেলপড ইন কন্ট্রাস্ট টু ওয়েস্টার্ন রিসার্চ, কিন্তু এটা তোমরা ওখানে কেন গেলা না? আমি একদম যদি বলি যে সমস্যাটা কোথায়, ইটস নট জাস্ট চয়েস, এখানে সাম সর্ট অফ একটা ইয়ে কাজ করে, একটা টেনশন কাজ করে। আই থিঙ্ক তোমাদের মধ্যে কথা শুনে যেটা বুঝলাম যে সামহাও তোমরা অ্যাভয়েড করতে যাচ্ছ, মানে ওখানে আসলে ভয়টা কিসের তাইলে ওয়েস্টে যাওয়ার বিষয়ে, বা অ্যাভয়েড করার কারণটা কি?
আচ্ছা, আমি আমি একটু শুরু করি তানভীর ভাই। এবারে
হ্যাঁ,
তো এটা আসলে ঠিক অ্যাভয়েড না, একটা নেগেটিভ ফিলিং আসার মেইন কারণ হচ্ছে না, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। আমি ছিলাম কিছুদিন আয়ারল্যান্ডে, তো সেখান থেকে যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে প্রথম প্রথম হয়তো আমরা অনেক কিছু এক্সাইটিং থাকবে, অনেক কিছু দেখার মতো অ্যাট্রাকশন থাকবে কোথাও নতুন একটা জায়গায় গেলে, যেটা থাকে ন্যাচারালি। তো কিন্তু এক দেড় মাস পরে যেটা হয় যে আমাদের কিন্তু কাজটা অনেকটা মনোটোনাস হয়ে যায়, মানে বাসা থেকে ল্যাব, ল্যাব থেকে বাসা, এরকম একটা রুটিন কিন্তু হয়ে যায় এবং সেখানে ক্লাস করতে হয়। তো এর বাইরে কিন্তু আমাদের লাইফে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটিস নাই আমরা যদি ভাবে চিন্তা করি, মানে আমরা যখন যাচ্ছি আমাদের লাইফটা স্টুডেন্ট লাইফটা অ্যাকচুয়ালি এরকমই হয়ে যাচ্ছে। তো অ্যাজ আ মুসলিম আমাদের বাকি যে অ্যাক্টিভিটি গুলো সেটা হচ্ছে যেমন নামাজ পড়া বা কোন একটা ইসলামিক হয়তো ক্লাস বা দার্স এরকম অ্যাটেন্ড করা, বা ইভেন অনেক মুসলিমের সাথে গল্প করা। আমাদের ইন্টারেস্ট কিন্তু একটা, আমরা যখন একটা মুসলিমের সাথে গল্প করবো সে আর একটা নন মুসলিমের সাথে গল্প করবো, আমাদের টপিকস কিন্তু একটু ডিফারেন্ট থাকবেই, সেটা কালচারালি হোক বা রিলিজিয়াস দিক থেকে হোক, একটা ভিউ পয়েন্টের একটা কিছু পার্থক্য থেকে যায় না। তো ওই বাসা ল্যাব বাদ দিলে যতটুকু থাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে ওয়েস্টে গেলে অনেক ইনকম্প্যাটেবল হয়ে যায় আমাদের সাথে, আমরা যেভাবে করে চিন্তা করি যেভাবে করে অভ্যস্ত ওর সাথে ইনকম্প্যাটেবল হয়ে যায়। তো আলটিমেটলি কিন্তু ওখানে আরো মানে জিনিসটা অনেক বোরিং হয়ে যায়। আমার যেটা মনে হয়েছে যে ইসলামিক কান্ট্রি থেকে ওখানে অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে অনেকটা বোরিং জিনিসটা, এইটা হলো আমার একটা পয়েন্ট আর কি। আমার মনে হয় যে তারিক ভাই হয়তো একটু বলতে পারবেন।
আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, আমি আগেই বলছি যে আমার কাছে এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আর কি, কারণ আমি এনভায়রনমেন্ট দিয়ে খুব প্রভাবিত হই। বা আমার বলতে গেলে ফ্রেন্ড, মানে আমি যখন ফ্রেন্ডদের সাথে মিশি, আমার ফ্রেন্ডরা বেশিরভাগই দেখা যায় যে খুব মানে অনেক ফ্রেন্ড কিন্তু একটা নির্দিষ্ট, তাদের একটা নির্দিষ্ট মানের দেখা যায়। আমি সবার সাথে মিশতে পারি না, অনেক আছে মানে খুব সব লেভেলের ছেলে পেলের সাথে মিশতে পারে, তো দেখা গেছে যে আমি আসলে সব লেভেলের সাথে মিশতে পারি না। দেখা যাচ্ছে আমার কিছু স্পেসিফিক যাদের ক্যারেক্টার মোটামুটি ভালো, দেখা যায় সিগারেট খায় না বা হচ্ছে যে আরো আজে বাজে কিছু করে না, বখাটে ছেলে না, দেখা যাচ্ছে আমি প্রথম থেকে আমার এই ধরনের ফ্রেন্ড ছাড়া আমি মিশতে পারি না। তো দেখা গেছে যে আমার কাছে এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি প্রথমেই চিন্তা করছি যে হচ্ছে যে আমি যে বিদেশে যাব, তো আমি বিদেশের মতো অনেক কিছুই শুনছিলাম। মেইনলি হচ্ছে যে যেটা আমি শুনছি যে, এবং যেটা অনেক ক্ষেত্রে এখন আমি ফার্স্ট হ্যান্ড জানি আমার ফ্রেন্ডদের কাছ থেকে, যে ওরা ওখানে কেউই মানে জার্মানি বা হচ্ছে যে ইউএস কানাডা, তারা মানে সে পাঁচ ওয়াক্ত নামাজ মানে সে জামাতে, মানে যারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তো ওরাই ওখানে হচ্ছে যে দুই ওয়াক্ত নামাজ সম্ভবত জামাতে পড়তে পারে না। এটা খুবই ডিফিকাল্ট, এবং আমার এক জার্মানি এক ফ্রেন্ড হয়েছে যে ওই যে এখন ওই জার্মানি একটা খুব ওই RWTH ভালো একটা ইউনিভার্সিটি আছে, ও বলতেছিল যে এখানে যারা হচ্ছে জুমার নামাজ অনেক কষ্ট করে মানে আদায় করে আসে তারাই হচ্ছে যে মানে বেস্ট প্র্যাকটিসিং মুসলিম, আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে এটা তো মানে একটা স্বপ্নের মতো আর কি, এটা পসিবল না যদি না তার একদম দেখা গেছে যে তার ওয়ার্ক প্লেসের বা ইউনিভার্সিটির পাশেই একটা মসজিদ আছে। এটা মানে 100 জনে হয়তো 5 জনের জন্য হয়তো এটা হবে না, কিন্তু গণহারে তো সবাই যাচ্ছে। তো আমার কাছে এটা একটা ভাইটাল পয়েন্ট মনে হয়েছে যে আমি হায়ার স্টাডির জন্য যাচ্ছি কিন্তু দেখা গেছে যে আমি নিজের এই ইয়াং সময়টা আমি এমন একটা হায়ার স্টাডিজ একটা বাবলের পিছনে ব্যয় করলাম, আমি এখনো শিওর না এই হায়ার স্টাডিজ দিয়ে আমি আসলে কি আউটপুট পাবো এবং আমি নিজের জন্য বা হচ্ছে যে মুসলিম নেশনের জন্য বা ফ্যামিলির জন্য বা খুব একটা বেশি কিছু করে ফেলবো সেটার ব্যাপারে আমি শিওর না, কিন্তু আমি অলরেডি আমার একটা ডিসিশন দিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াকে স্যাক্রিফাইস করে দিলাম, অনেক ক্ষেত্রে আমি জুমার নামাজ পড়াকে স্যাক্রিফাইস করে দিলাম, বাধ্য হইলাম। আমার কানাডার এক ফ্রেন্ড বলছে, ও কুয়েটের লেকচারার, ও কানাডায় এসে মাস্টার্স করতে গেছে, ও বুঝতে যে কুয়েটের এক ছেলে ও কুয়েটে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন মাঝে মাঝে ল্যাবের কারণে সে হচ্ছে যে কত মাস জানি জুমা পড়তে পারে না, এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড আমাকে বলছে এই তো। আর মানে হচ্ছে যে ওই এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল, আর একটা হচ্ছে যে আমি হচ্ছে যে ICDতে ক্লাস করতাম, তো ICDতে ক্লাস মানে হচ্ছে ওখানে বাংলাদেশের শেখ একটা ক্লাস আসতো বা এন আমাঙ্কেল ছিলেন, তো উনিও হচ্ছে যে মানে হচ্ছে যে অমুসলিম দেশে বসবাস নিয়ে ওনার কিছু এসে যে খুবই সুন্দর লেখা ছিল ওগুলা পড়লাম, বা মানে ওইখান থেকে আলু আল্লাহ আল বারা বা ইসলামে কাকে ভালোবাসবো কাকে বন্ধুত্ব করব, কাদের সাথে থাকব কাদের সাথে মিংলিং করব মিক্সিং করব মানে এই জিনিসগুলো শিখছি। আর একটা ব্যাপার হলো যে আরেকটা জিনিস আমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে যে ইসলামে মানে 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 জেন্ডার মিক্স মানে মানে যে যেখানে কো এডুকেশন যেখানে ছেলে মেয়ে একসাথে পড়বে এটার ব্যাপারে কিন্তু বিশাল সে আছে। যদিও আমাদের দেশের পাবলিক ভার্সিটিতে আমরা দেখতেছি সবই কো এডুকেশন, কিন্তু নর্মালি আমরা জানি যে ইটস নট পারমিসিবল। তো আমরা এই ক্ষেত্রেও দেখা যাবে যে ওয়েস্টে তো তারা আরো হয়তো হচ্ছে যে কোডিকেশন ওখানে ছেলে মেয়ে আরো ওপেন থাকবে তাদের আচার আচরণ বা তারা অনেক কিছু দেখবে লিভ টুগেদার বা যেসব যেসব জিনিসগুলো এখন আমাদের দেশে নর্ম হয় নাই কিন্তু ওয়েস্টে নর্ম হয়ে গেছে ওইসব জিনিস দেখবে বা সে মুসলিম প্রভাবিত হইতে পারে তাদের দ্বারা। আর কোএডুকেশনের মানে যদি কোএডুকেশনের আর্গুমেন্টটা আমি ঢুকাই দিই সেক্ষেত্রে তো ওখানে পড়াটাই একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে যায়, তো তখন আমার আসলে মনে হয় হায়ার স্টাডিটা সৌদি আরব ছাড়া আর কোথাও করা যায় না আর কি,
ভাই না আমার ছোটই, যাই হোক ওর স্ট্যাটাস দেখলে মনে হয় যে হি ইজ কোয়াইট ফাইন উইথ দ্যাট এনভায়রনমেন্ট আমেরিকায়, প্লাস মাঝে মাঝে ইয়েতের পোস্ট দেয় যে কিছু রিভার মুসলিম বা মানে
অপুভাই
তো ছিল ইয়েতে মনে হয় পার্ডু ইউনিভার্সিটিতে, হ্যাঁ সো ওনারা মোটামুটি সর্ট অফ মানে দে হ্যান্ডেল দ্য থিংস প্রিটি ওয়েল মনে হয় আর কি। সো এই এই অপোজিট জেন্ডার মিংলিং এগুলি মনে হয় কেউ যদি খুব স্ট্রংলি ডিটারমাইন্ড থাকে আগে থেকে মানে যাওয়ার আগে থেকে কারো যদি আপব্রিঙ্গিংটা হয় যে এরকম করা যাবে না, আমার মনে হয় অনেকের ক্ষেত্রে পসিবল যে এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবে। তোমাদের কাছে যে মনে হয় যে ফিতনাটা অনেক স্ট্রং একটা মোটিভেশন মনে হয়েছে তাই না?
এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি আগে বলছি যে আমার ছোটবেলা হয়েছে যে আমার আর কি যে আমার বোন মনে হয় আমার বলতো তুই যে এই দুধের মধ্যে একটু লেবু পড়লে হয় না দুধটা মুহূর্তে ছানা হয়ে যায়, তো তুই এরকম অবস্থা আর কি যে তোর এসে যে মানে যেই পাত্রে রাখবে ওই পাত্রে ধারণ করবে আর কি। তো আমার নিজেরও মনে হয়েছে যে এবং আমার লাইফে কিছু স্লিপ থাকতে পারে, তো আমার ওইটা থেকে আরো প্রুভ আমার জন্য যে আমার জন্য ব্যাপারটা খুব ভালনারেবল। তো এইটা হচ্ছে যে আমার পার্সোনাল চয়েস আর কি, হয়তো তারা ওরকম লেভেলে ডিটারমাইন্ড বা এডুকেটেড বা তারা মনে করছে উপভাইয়ের ক্ষেত্রে আমি তো জানি তার মানে তার রিসার্চ ইন্টারেস্টটা খুবই ফোকাস ছিল, উনি জানতো উনি কি করবে উনি কি করতে চায় ওনার কি আউটপুট উনি দেখে আসতে চায়, মানে সে যে এই ক্ষেত্রে উপভাই উনি গেছে আর ওনার নলেজটা সম্ভবত আমার মনে হয় না যে উনি যে জিনিসটা নিয়ে মানে পার্ডুতে পড়তে গেছে ওইটা হয়তো উনি সৌদি বা এই টাইপের মুসলিম কান্ট্রিতে হয়তো ওভাবে পাইতো বা অন্য দেশে ওটার অ্যাভেলেবল ছিল, যেটা হয়েছে যে যেই কারণে হয়েছে উনি আছে যে আমেরিকা যেতেই হয়েছে আর কি, বা ওনার বেস্ট এডুকেশনটা ওই জায়গাতেই ছিল। আর আমাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি যে আমার রিসার্চ ওরিয়েন্টেড ওইভাবে চিন্তা ছিল না, এই কারণে আমার গোল ছিল আমার মাস্টার্স করতে হবে এখন যেখান থেকে করতে হবে, বাসার চাপ ছিল যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, তো আমি জাস্ট সেটা ডাইভার্ট করে এখানে আসছি। তো আমার ক্ষেত্রে জিনিসটা ওই রকম ভাবে ইম্পর্টেন্ট ছিল না যে আমার ওই দেশেই যাইতে হবে বা এরকম। অপু ভাইয়ের ক্ষেত্রে জিনিসটা তার মনে হয় খুবই ফোকাস ছিল, আর রিজাল্ট করিম ভাই তা আমি শিওর না।
মাহাব ভাই, আমার একটা আমি মানে এখানে একটু আমিও আপনার একটু বিরোধিতা করি। হ্যাঁ, আপনি যে দুজন মানুষকে স্যাম্পল হিসেবে আনলেন, আমি বলবো যে স্যাম্পলিং ফাইন, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আসলে জেনারেলি মানুষজন যারা যায়, একদম সবার কথা বলতেছি আমি,
আচ্ছা
ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আসলে ওয়েস্টে গিয়ে মেইন যে সমস্যাটা হয় মানুষের, সেটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা ওয়েস্টার্ন থট দিয়ে প্রভাবিত হয়, এক। দুই, ওয়েস্টার্ন যেই আমরা যে বলে ফাহিসা বলি বা লিবারেল যে কালচারটা, যেটার মধ্যে এভরিথিং ইজ অ্যালাউড, এই জিনিসটার প্রতি এক ধরনের যে সংবেদনশীলতাটা নষ্ট হয়ে যায় বা নষ্ট বা কমে যায় অনেকখানি, এবং সে অ্যাকচুয়ালি ওয়েস্টের শ্রেষ্ঠত্বে বিলিভ করা শুরু করে যখন লং টাইম ওখানে থাকে। আই থিঙ্ক এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এখন আপনি যার কথা বললেন, তারা আমি জানি না, রেজাল্ট করিম ভূঁইয়া ভাইয়ের কথা বলতে পারবো না, উপভাই অ্যাটলিস্ট উনি এখান থেকে যখন উনি গেছে তখন উনি অলরেডি একটা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গেছে, উনি জানতো আসলে কোনটা ঠিক কোনটা ভুল। বাট ম্যাথ পিপলের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য কেস কিন্তু ইসলামের ব্যাপারে তো কেয়ারও করে না এবং ওখানে গিয়ে চোখ ধাঁধা যায় ওয়েস্টে, রাইট?
হ্যাঁ, অফ কোর্স।
আই থিঙ্ক এই কারণেই মানে আসলে মেইন যেই পয়েন্ট অফ কন্টেনশন সম্ভবত এটাই, যে আসলে ওখানে গিয়ে মানুষের দিনের আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যায় বা দিনের প্র্যাকটিসটা কমে আসতে পারে অনেকের ক্ষেত্রে, এটা হয়। আই মিন একটা বেশ কনসিডারেবল অ্যামাউন্টের ক্ষেত্রে এটা হয়। তো এখানে আই থিঙ্ক এই জন্য আর কি এটা খুব ইন্ডিভিজুয়াল, কেস বাই কেস বিষয়টা আসা উচিত যে কে আসলে যেতে পারবে বা কে যেতে পারবে না, এক। দুই হচ্ছে অনেকে আছে, আমি যাদেরকে নিয়ে কথা বলছি তারা অবশ্যই ডেফিনেটলি ইসলামকে কেয়ার করে, অনেকে আছে কেয়ারই করে না আসলে ইসলাম কি বলে, রাইট? ইসলাম আমেরিকা যাতে বলে নাকি বলে না, তাকে পারমিশন দিচ্ছে নাকি দিচ্ছে না, এটা নিয়ে হয়তো অনেকের কেয়ার নাই, সো তারা আমাদের পডকাস্ট মনে শুনেও না
বা শুনলে খুব একটা মনে হয় লাভ হবে না।
হ্যাঁ, খুব একটা লাভ হবে না।
হামজা ইউসুফের একটা কোট আছে যে হামজা ইউসুফ তো মোটামুটি এখন বহুত লিবারেল, এই কোটটা তার সম্ভবত আগে, যে উনি বলছিলেন একবার যে এসে যে if you come if you have been to the universities of the west you, you will come out thinking like a kafir, ওনার এরকম একটা কথা আছে, যে ওনার একটা কথা আছে, এটা আমার খুব মনে লাগছিল আসলে একটু তাই। এবং দেখা গেছে একটা ছেলে বাংলাদেশ থেকে গেছে, সে আসলে দেখা গেছে যে সব কিছুতেই একটা সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, এই কারণে সে আসলে নিজের জাতি উঠাইতে চেষ্টা করবে আর কি, জাতি উঠাইতে চেষ্টা করবে কিভাবে, সে হচ্ছে যে তাদের মতোই একজন হইতে চাইবে, আর কথায় কথায় বাংলাদেশকে ধরেন ডার্টি বলে গালি দিবে। এখানে আমাদের অনেক কালচার খারাপ আমরা জানি, এখানে দুর্নীতি হয়, এখানে ইসলাম ওইভাবে শিখা যায় না, বিদেশে অনেক সুন্দরভাবে নাকি শিখা যায়, তবু একটা জিনিস বলা যায় যে এখানে ইসলামটা এখনো নন। মানে হচ্ছে যে আমার হচ্ছে যে বাসায় হচ্ছে যে আমার ভাই বা বোন তারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারবে না, এটাই নন। আর বিদেশে তো হচ্ছে যে এমন কি আমি এক ইউকে তে এক ফ্যামিলির কথা শুনছিলাম, যে উনি মা বলতেছে আর কি ছেলেকে যে এক বলছে যে এক চট দিব, তুই ফোন করবি না, পুলিশের কাছে ফোন করতে চাস না, এক চট দিয়ে একদম ঠান্ডা দিব। এরকম অবস্থা যে ছেলে মেয়েকে কিছু বলা যায় না বাপ মা, মানে হচ্ছে যে বাপ মা এই ভয় করে যে আমি বললে না জানি কি হয়, তার মানে ওইখানে কুফরটাই নর্ম, ওইখানে ইসলামের এগেনস্টে যে নর্ম ওইটাই হচ্ছে যে নর্ম।
এটা ঠিক। ইনফ্যাক্ট কিছু ছেলে ছেলে মেয়ে তো না ছেলে মেয়ে না ছেলে কিছু ছেলে যেগুলি দেখছে ওরা মানে অ্যাপারেন্টলি প্র্যাকটিসিং মুসলিম আর কি, কিন্তু বাইরে আছে হায়ার স্টাডিজের জন্য, কিন্তু এই কাফিরদের কিছু কালচার আছে, যেমন ডোন্ট জাজ। হ্যাঁ, ডোন্ট জাজ এই কথাটা তোমরা পরিচিত না? মানে আমি যাচ্ছে তাই করি, কেউ যাচ্ছে তাই করুক, পাবলিকলি কিছু বলা যাবে না,
বেসিক্যালি লিবারাল কালচারের মূল স্লোগান তো এটাই।
মানে এই ঢংটা আমেরিকা অনেক বেশি বা ওই ওয়েস্টার্ন ইউরোপে, ধরো কেউ একটা
এটা সব জায়গায় আছে এটা, এটা আমেরিকা না শুধু, মানে তো ডায়ালগটা আমেরিকা থেকে আসতে পারে বাট ওয়েস্ট কিন্তু দাঁড়ায় আছে জিনিসের উপরে, হু আর ইউ টু টক অ্যাবাউট মি লাইক দিস,
এই তো এটাই এরকমই। সো এই জিনিসটা আমি খুবই ইমপ্ল্যান্টেড হতে দেখছি আর কি, এই কয়েকটা ছেলে পেলে যারা ফরেন মানে বিভিন্ন কান্ট্রিতে আছে, কিন্তু ওদেরকে আবার এই বাংলাদেশি অডিয়েন্স ফেসবুক অডিয়েন্স অ্যাটলিস্ট খুব ভালো প্র্যাকটিসিং মুসলিম মনে করে, কিন্তু ওরা হেভিলি ইনফ্লুয়েসড এই জিনিসটা দিয়ে। এখন আমাদের কিন্তু মুসলিমদের একটা খুব বেসিকই হলো আরেকজনকে শুধরাই দেওয়া আর কি, রেক্টিফাই করা কোনো একটা ভুল করলে। কেউ নামাজে যদি একটা কোনো গ্রেভ মিস্টেক করে হয়তো পাশের জন বলে দিবে, কিন্তু এদের ক্ষেত্রে হলো কেউ নাম কি নামাজে ফোন নিয়ে আসলো বা অন্য উল্টা পাল্টা কিছু একটা করলো, কিছু কিছু বলা যাবে না। ওর ওর সিচুয়েশনে তুমি জানো না, এই জন্য ডোন্ট জাজ। সো এই জন্য অফকোর্স হ্যাঁ এটাই। সো ওর অফকোর্স তোমাদের যে পয়েন্ট, এটা অফকোর্স খুবই মানে ভাইটাল একটা পয়েন্ট যে পরিবেশ প্রভাবিত করে।
আচ্ছা জুবাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, তুমি তো আয়ারল্যান্ডে ছিলা মাঝে,
জি
মালয়েশিয়া তো, মালয়েশিয়া তো মেইনলি মোস্টলি মালয়েশিয়া ছিলা আর আয়ারল্যান্ডে ছিল একটা সেমিস্টার আই থিং, রাইট?
জি জি এক্সচেঞ্জ 6 মাস।
আচ্ছা তো তুমি দুটোর মধ্যে কিছু ডিফারেন্স বলতে পারো আমাকে, যে আসলে তুমি কোনটার মধ্যে কোনটা ভালো পাইছো বা কি ইজি লাগছে বা হোয়াট হোয়াট মানে ডিফারেন্স কি দুটোর মধ্যে, কেমন তোমার মনে হয়েছে?
ডিফারেন্সটা আমার যেটা মনে হয় মানে আসলে মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা তো আসলে সাবজেক্টিভ একটা বিষয় হয়ে যায় যেভাবে ডিসকাস করলে, কিন্তু আমি যদি একটা মানে মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে আমার মনে হয় যে আয়ারল্যান্ডে সোশ্যাল ইয়েটা আসলে অনেক কম, সোশ্যাল বন্ডিং বা সোশ্যাল স্ট্রাকচার যে জিনিসটা এটা আসলে অনেক উইক, এবং এই প্রভাবটা আসলে সবার আচার আচরণে পড়ে, সবার কথাবার্তায়, সবার প্ল্যানিং বা যে কোনো কিছুতে এটার একটা প্রভাব আসে সোশ্যাল স্ট্রাকচার। যেমন মালয়েশিয়াতে যখনই কেউ কিছু প্ল্যান করে তখন সেটার মধ্যে তার ফ্যামিলির একটা ইনক্লুশন থাকে, বাট যখন আয়ারল্যান্ডে আমি দেখলাম যে যখনই কেউ কিছু প্ল্যান করছে সব কিন্তু মানে খুব সেলফ সেন্টার্ড, ওদের সবকিছু সেলফ সেন্টার্ড, মানে ওরা যা কিছু করছে যা কিছু বলছে এভরিথিং সবকিছু ওদেরকে নিয়ে, ওদের কোনো মানে এখন রেসপন্সিবিলিটি না। আমরা যখন মনে করেন বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমরা কেউ চিন্তা করি যে কারো যদি মানে কোনো সন্তানের যদি টাকা বা এরকম কিছু আয় করা শুরু করে, তার কিন্তু অ্যাট সাম কর্নার মানে তার একটা দায়িত্ববোধ থাকে যে এটা হয়তো আমাকে এখান থেকে ফ্যামিলিকে কিছু দিতে হবে বা সামহাউ আই হ্যাভ টু হেল্প মাই ফ্যামিলি। তো আয়ারল্যান্ডে কিন্তু এরকম কোনো চিন্তা ওদের কাছে অনেক ফরেন, যে আমি ফ্যামিলিকে কেন দিব বা আমি আমার বাবা মাকে একটা ক্রিসমাস বা মাদার্স ডে গিফট ছাড়া অন্য কিছু কেন দিব, আমার কাছে মনে হয় এরকম কিছু জিনিস আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওদের সবকিছু ইনফ্লুয়েন্স করে, ওরা যা কিছু করে, ওরা যদি ওদের ইভেন একটা সামারে প্ল্যান করলো ওরা কোথাও বেড়াতে যাবে, এখানে কিন্তু বাবা মা বা আত্মীয় স্বজনের কোনো ফ্যাক্টর নাই, ওরা ওখানে যাবে ফ্রেন্ডসদেরকে নিয়ে যাবে বা ওদের যারা সার্কেল তাদেরকে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা একটা অনেক বড় ডিফারেন্স এবং আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়েছে, কারণ আমরা কিন্তু আমাদের সব কথাবার্তা সব চিন্তা ভাবনার মধ্যে একটা ফ্যামিলি ব্যাপারটা থাকে, ওখানে ওটা ছিল না। তো এইখানে একটা মনে হয় মানে ডিসকমফোর্ট তৈরি হয় ওদের সাথে মেলামের সাথে। তো এই আমার মনে হয় এটাই মূল পয়েন্ট।
আচ্ছা তারেককে এবার একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ওই যেটা বললো ফ্যামিলি হায়ার স্টাডিজ করতে গিয়ে ফ্যামিলির দেখাশোনা করার একটা কনফ্লিক্ট হওয়ার জায়গা থাকে কিনা, যে তুমি দেশের বাইরে আসো ফ্যামিলি দেশে আছে।
আচ্ছা যেটা পয়েন্ট আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা দেখে আসছি যে আমাদের মানে বাবাদের জেনারেশনে তাদের ভাই বোন অনেক ছিল আমার, এবং সবারই আমার মনে তাই হবে যে আমার আব্বা যে আব্বাদরা হচ্ছে যে দুই ভাই, তারা বোন হচ্ছে চারজন, মানে আমার ফুফু চারজন, আবার হচ্ছে যে আমার দিক থেকে আমার খালা হচ্ছে তিনজন, মামা হচ্ছে চারজন, তো তারা এরকম অনেক ছিল। কিন্তু আমাদের জেনারেশনে এসে দেখা গেলো যে হচ্ছে যে আমরা মানে খুব কম, দুই তিনজন, চারজন আমি খুব রেয়ার দেখছি আমাদের জেনারেশনে, তারা চার ভাই বোন এরকম আমি কমই দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই তিনজন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোনদের সংখ্যাটা বেশি বা মেয়েদের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি, তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের সংখ্যাটা কম, এবং দেখা যায় এক ফ্যামিলি এক মানে এক ফ্যামিলিতে একটা ছেলে, এরকম অনেক ফ্যামিলি। এখন এখন দেখা গেছে যে এই কারণে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা কমে গেছে আর রেসপন্সিবিলিটিটা বেশি হয়ে গেছে। তো এখন আমরা যদি হায়ার স্টাডিজে যাই এবং মানে এই ধরনের মানে মানে একমাত্র ছেলে যে ফ্যামিলিতে আছে তারা যদি হায়ার স্টাডিতে এভাবে যায় মানে একদম গণহারে যায়, আমার মনে হয় আমাদের ফ্যামিলি টেক কেয়ার করাটা অনেক বড় ধরনের প্রবলেম হবে। এটা অন্য ফ্যামিলিতে আগের জেনারেশনে আসে নাই, কারণ হচ্ছে আগের জেনারেশনে তো এত কম ভাই বোন ছিল না। আমার নিজের ক্ষেত্রে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে আমি যখন ছুটিতে ছিলাম তখন আব্বু অসুস্থ হয়ে গেছিল হঠাৎ লাংসের প্রবলেমের কারণে, তো 4 মাস আমি মানে পুরো মানে হসপিটাল বাসা মানে একটা ছুটাছুটি করতে ছিলাম, এবং আমি দেখা গেছে যে একই কাজ মানে একটা হঠাৎ করে মেডিকেলে যাওয়া, তারপর হচ্ছে যে রিপোর্ট নিয়ে আসা, এই কাজগুলো যেভাবে করতে পারি আমার আপু বা আমাদের পক্ষে এই কাজ কখনই করা সম্ভব না। একটা ছেলে যে সুইফট গতিতে কাজ করবে সেটা তো হচ্ছে মানে সে যে মেয়েরা কখনোই করতে পারবে না। তো আমি দেখা যায় আমি ফ্যামিলিতে না থাকলে দেখা মানে এই জিনিসটা হচ্ছে যে পরিবারে টেক কেয়ার করাটা আসলে ডিফিকাল্ট, আমি যদি হায়ার স্টাডির কারণে লং টার্ম বাইরে থাকি। আর বাইরে থেকে এটা দেখা খুব কষ্ট হয়েছে যে আমার অন্য কেউ এসে আমার ফ্যামিলিকে হেল্প করা লাগতেছে, তাদেরকে ফোনে বলা লাগতেছে একটু দেখেন কি অবস্থা না অবস্থা। এটা এই এই সিচুয়েশনটা আমাদের অনেক ফ্যামিলিতে ইউনিক হবে, অনেকেই এখন দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা খুব কম। এমনকি আমি যখন আমার আম্মাকে বললাম প্রথম যে আমার যদি আরো ভাই থাকতো কত ভালো হইতো, তখন আম্মা বলতে হ্যাঁ আসলে একমাত্র ছেলে হয়, মানে ওনারা প্রথমে তো খুব প্রেশার দিয়ে বিদেশে পাঠাইছে, পরে এখন হয়েছে যে যখন এই সিচুয়েশন গুলো ফেস করছে তখন আমার আব্বাই বলছে যে তুমি তাড়াতাড়ি পড়া শেষ করে চলে আসো। মানে তাদের পিএইচডির খায়াস আগে ছিল, হঠাৎ এখন এইসব দেখে থেকে পিএইচডির খায়াসটা মিটে গেছে, সামহাও আমিও বেঁচে গেছি আর কি। আরেকটা হচ্ছে যে বাইরে থেকে ফ্যামিলি মানে নিজের বিয়ে টিয়ে করাও একটু ঝামেলা, দেখা যায় যে বাংলাদেশের ট্রেডিশনাল মুসলিম ফ্যামিলি আর আমরা যারা একটু মানে এনলাইটেন্ড হয়েছি অ্যাপারেন্টলি, তো তারা দেখা যায় ফ্যামিলির সাথে এক ধরনের ইন্টারেস্ট কনফ্লিক্ট হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে দেশে থাকলে একটা চাকরি করলে দেখা যায় যে একটা মানে নিস্তারিত ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলা যায়, কিন্তু সে বাইরে থাকলে হচ্ছে যে নিস্তারিত ডিসিশন নিয়ে হচ্ছে যে ভরে রাখবে কোথায়, ভরে তো এখানে ঠাস করে মানে আমি সৌদি আরব থেকে তো মানে সৌদি আরব ভিসা তো সবচেয়ে ডিফিকাল্ট আমার মনে হয়, তো এখানে না এখানে ওয়াইফ আনতে পারবে না হচ্ছে যে বাসায় রাখতে পারবে, সুতরাং এই ধরনের কিছু কমপ্লেক্সিটি তৈরি হয় আর কি।
আচ্ছা, বিয়ের বিষয়ে আমরা একটু পরে আসবো, তবে বিয়ের বিষয়টা কিন্তু সিরিয়াস, এটা অনেক আলেম কিন্তু এটা বলে যে বিয়ে না করে দেশ না ছাড়তে, বিশেষ করে তাবলিগের মধ্যে মনে হয় এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে, বিয়ে না করে দেশ থেকে যেতে মানা করে।
কারণ ওনারা তাবলিগের, ওনারা সৌদি আরবে একটু কমই আসে, ওনারা তো গণহারে আমেরিকা কানাডা সব যায় যায়, ওনারা দেশ ছাড়া তো ডিফিকাল্ট।
আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু মানে কুইক গোথ্রু করতে হবে, আমাদের আমাদের অনেক কোশ্চেন আছে দেখি, তো আমি নেক্সট একটা স্কিপ করে যাই সামনে। আচ্ছা, এখন একটা বিষয়, হায়ার স্টাডিজ, আমরা মুসলিমরা আসলে হায়ার স্টাডিজ করতেছি, ভালো জব, বেটার লাইফ, ফাইন, বাট মুসলিম হিসেবে আমাদের উম্মার প্রতি, সোসাইটির প্রতি একটা অব্লিগেশন বা একটা রেসপন্সিবিলিটি সেন্স কাজ করা উচিত। আমরা যদি সবসময় শুধু নিজেরটাই দেখি, এন্ড অফ দ্য ডে আমরা ওই লিবারেল কালচারের একটা বিচ্ছিন্ন কাফের, তার লাইফের সাথে আসলে আমার এন্ড অফ দ্য ডে পার্থক্য কি থাকলো? সেও একটা গুড লাইফ চাই, আমি একটা গুড লাইফ চাই, দের ইজ সাম কসমেটিক চেঞ্জ। তো এখন আমরা যারা হায়ার স্টাডিজ অ্যাবোর্ড, হায়ার স্টাডির সাথে জড়িত যারা, তারা এই তারা এই নলেজটাকে, তারা এই সার্টিফিকেট বা ডিগ্রিটাকে আসলে ইসলামের কোনো কজে লাগানোর ব্যাপারে আসলে চিন্তা করে কিনা, বা তোমরা যেহেতু একটা, তোমরা যেহেতু এই সেক্টরে আসো, ফিল্ডে আসো, তোমরা কিভাবে দেখো, জুবের কিভাবে দেখো বিষয়টাকে, বা তুমি কি মনে করো যে তোমার এই স্কিলটাকে নট জাস্ট তোমার ক্যারিয়ার, বাট এটা একটু বিগার কজে সাথে কোনোভাবে অ্যাটাচ করে দেওয়া যায় কিনা, তোমার কাছে কি মনে হয়েছে?
জি আচ্ছা, আমার আমার তো মানে ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে আসলে অনেক অনেক না মানে কিছু গেইনস আছে হায়ার স্টাডিজ করলে, যেটা হয়তো আমাদের পরবর্তীতে অন আ ব্রডার অ্যাসপেক্ট কাজে লাগবে। তার মধ্যে কিছু হচ্ছে অর্গানাইজেশনাল যে স্কিলস গুলো বা লিটারারি স্কিলস, যেমন আমরা রিসার্চ যেটা বেশি করতে হয় যে আমাদের অনেক রিপোর্টিং করতে হয়, বা আমরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি আমাদেরকে প্রচুর রিপোর্ট লিখতে, এক্সপেরিমেন্টাল রিপোর্টের সেটা অ্যানালিসিস করা, এই যে বিষয়গুলো আছে, আমার মনে হয় যে এই স্কিলস গুলো পরবর্তীতে আমাদের যে সমাজের মাইক্রো প্রবলেমস, বা আমি যদি কোনো অর্গানাইজেশনালি কোনো কিছুকে সলভ করতে চাই, কোনো অর্গানাইজেশন, সেটা চ্যারিটি হতে পারে বা অন্য কিছু হতে পারে, এডুকেশনাল অর্গানাইজেশন হতে পারে, আমার মনে হয় যে এখানে কিছু মানে ইউনিক স্কিল ডেভেলপমেন্ট হয় হায়ার স্টাডিজ, যদি কেউ মানে এটা সত্যি ডেডিকেটেডলি করে আর কি, যদি সে ডেভেলপ করতে চায় এই সুযোগটা এখানে আছে করার, যেটা আমার মনে হয় যে অন্যদিকে কম পাওয়া যাবে। যদি কেউ ইন্ডাস্ট্রিতে, আমি এটা অল্টারনেটিভ ধরি যে কেউ হায়ার স্টাডি না করে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো ওখানে তার একরকমের স্কিলস ডেভেলপ হবে। তো হায়ার স্টাডিজে আমার মনে হয় যে কোনো একটা প্রজেক্ট প্ল্যানিং বা বড় কোনো প্রজেক্ট হ্যান্ডেল করার যে ব্যাপারগুলো আছে, এই জিনিস, এই স্কিলগুলো আমার মনে হয় যে অনেক কাজে লাগবে পরবর্তীতে, যে কোনো মানে উম্মার যে সার্ভিসের কথা বলা হচ্ছে সেখানে, আমার মানে আটা আমার ব্যক্তিগত আর কি অবজারভেশন যে হয়তো এখানে কাজে লাগবে।
আচ্ছা, আর যদি আমি তারিখকে জিজ্ঞেস করি একটা প্রশ্ন, যেটা আমরা এইভাবে, আচ্ছা আমি একটা কোশ্চেনে যাচ্ছি, টেক কোশ্চেন, ভাববে এটা ই করে দেন। আচ্ছা, এই কোশ্চেনটা প্রায় আমাদের আলোচনা টপিকটা প্রায় আসে আমাদের আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে মুসলিমরা আসলে রিসার্চে পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে?
আচ্ছা, সেটা হচ্ছে যে এখন ধরো তানভীরকে যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে রিসার্চ আসলে জিনিসটা আসলে পুরাটাই একটা কালচার, জিনিসটা হচ্ছে একটা কালচার হিসাবে তৈরি হয়, রিসার্চটা একদিনে হয় না। এটা আমেরিকা আজকে বা ইউরোপ এই পজিশনে আসছে, জিনিসটা একদিনে হয় নাই, 40-50-60 মানে 80 বছরে ধরে একটা কালচার এটা আস্তে আস্তে গড়ে উঠে। আর আমাদের তো মনে হয় আমরা শিক্ষা ব্যবস্থা মানে আমরা মানে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে যেটা দেখতেছি। আর হচ্ছে যে কালচারটা আসলে কিভাবে হয়, যে বাংলাদেশের আমরা যদি দেখি এখানকার হচ্ছে এগ্রিকালচারাল সোসাইটি, এখানে হচ্ছে যে কোন একটা পানীয় আছে প্রচুর, এখন মানে হচ্ছে যে একটা বীজ ছিটা দিলে এমনিতেই গাছ হয়ে যায়, আর মানে এখানে হচ্ছে এত পরিশ্রম করা লাগে না। আর হচ্ছে যে মানে আর দেখা যায় সৌদি আরবের কথা যেটা বললে বা গালফের কান্ট্রিতে, তাদের আসলে রিসার্চের মেন্টালিটি কিভাবে আসবে, ধরা হয়েছে যে তাদের কোনো কিছু তো করার দরকার পড়ে না, মানে আমার আছে টাকা আছে আমি সব কিনে ফেলতেছি। এখন এই কারণে তারা দেখা গেছে যে তাদের মানে লাইফে ওরকম প্রতিকূলতাটা ফেস করে নাই। তেল আসার আগে তাদের লাইফটা খুব সিম্পল ছিল, তেল আসার পরে লাইফটা মানে মানে যথেষ্ট মানে তারা অ্যাফ্লুয়েন্স বেশি, তারা সব টেকনোলজি কিনে ফেলতে পারে। তাদের দেখা যায় কি অন্যদিকে আমেরিকা বা ক্যানাডাতে দেখলে দেখা যাবে যে তাদের এনভায়রনমেন্টটা হয়তো তাদের হচ্ছে যে অনেক দিক থেকে অনেক প্রতিকূলতা হইতে পারে। তাদের ক্যানাডায় যেমন হচ্ছে বলতে পারি যে ক্যানাডায় মানে শীতকাল মানে মানে ট্রপিক্যাল কান্ট্রি বা এই টাইপের মানে মিডিয়াসের কান্ট্রি গুলা বাদ দিলে তাদের এনভায়রনমেন্টটা যথেষ্ট প্রতিকূল হইতে পারে। তো এই বা বিশেষ করে ইউরোপে, তো এই কারণে তাদের সবসময় আমার মনে হয় মানে নেচারের সাথে একটু যুদ্ধাযুদ্ধি বেশি করতে হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে তাদেরকে। আমার মনে হয় এই কারণে কোনো ক্ষেত্রে ইফিসিয়েন্সি বা বাড়ানো বা হচ্ছে যে কম রিসোর্স নিয়ে কিভাবে আগানো যায়, সেই জন্য তাদের সবসময় হয় হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে যে এসে ইনভেস্ট করেছে, যে হয় ভারতবর্ষ থেকে লুটে নিয়ে যাইতে হয়েছে বা হয়েছে যে কোন একটা মানে সিস্টেম করে তাদের এসে আগাইতে হয়েছে। এই কারণে তাদের রিসার্চ মেন্টালিটিটা বলা যায় একটু গড়ে উঠছে আর কি, যে কিভাবে করে মানে হচ্ছে যে হয় আমি সিস্টেমেটিক গবেষণা করবো বা অন্য থেকে খাবো বা এরকম কিছু একটা, যেটা আমাদের হয় না আর কি। তো এই কারণে বলতে পারি যে আমরা হয়তো কিছুটা পিছাই ছিলাম ওদিক থেকে।
আচ্ছা, আমি এই টপিকটাতে আরেকটু ফোকাস করি, সেটা হচ্ছে আমাদের রিসার্চ হচ্ছে না যদি আমরা বলি, সেটা হচ্ছে একটা বড় কারণ সম্ভবত এটা আইডেন্টিফাই করা যায় যে গভর্নমেন্টের আগ্রহের অভাব। এখন তো গভর্নমেন্ট আগ্রহের অভাবের পিছনে কিছু কারণ দেখাইছো, লাইক সৌদি বা এরা আসলে তেলের আগে ছিল বেদুইন, তেলের পরে এখন উঠে বসছে হচ্ছে উঁচুটা পাওয়া, এভরিথিং তারা তেলের পয়সা দিয়ে কিনে নিচ্ছে। হ্যাঁ, এখন এটা যদি রিসার্চের স্ট্রাকচার হয়, এখন তুমি 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 এই স্ট্রাকচারে এই মানে এই পলিটিক্যাল স্ট্রাকচারে যেখানে আসলে গভর্নমেন্ট ইন্টারেস্টেড না, সেখানে তুমি কিভাবে তোমার মতো বা জুবাইরের মতো বা অল্প কয়েকজন মানুষ যারা আছে যারা আসলে ইসলামের কজের সাথে এই বিষয়টাকে জুড়ে দিতে চায়, তোমরা তোমাদের স্কিলটাকে কিভাবে জুড়ে দেওয়াটাকে ইফেক্টিভ মনে করো? ডু ইউ থিঙ্ক আসলে এটার মধ্যে সেটা এটা আসলে পসিবল? আমি জাস্ট একটু আমি আমার নলেজ থেকে বলি, আমার নলেজটা এখানে লিমিটেড, জেনারেলি আমি যেটা দেখি সেটা আগে একটু বলি। যেমন কি হয়, একটা ছেলে হয়তো মাস্টার্স করলো, পিএইচডি করলো, পিএইচডি করে একটা ভালো জব পেলো, মোস্ট অফ দ্য টাইমস ভালো এডুকেশন যারা বাইরে করে ইউরোপ বা এইসব জায়গায় তারা ওইসব জায়গা থেকে আসেও না, দেশে এসে কেউ কেউ হয়তো কিছু একটা করে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি ইসলামের কজের সাথে যায়, বা তোমাদের কি কোনো একটা প্র্যাকটিক্যাল প্ল্যান আছে না এটাকে আমি সামহাও ইসলামের কজের সাথে আমি এটাকে জুড়ে দিব? লাইক তারেক, তুমি হচ্ছে মেকানিক্যালের উপরে মাস্টার্স করতেছো বা হচ্ছে ইলেকট্রিক্যালের উপরে, ধরলাম ইঞ্জিনিয়ারিং দুটোই, তাই না? এখন উম্মার কজের সাথে সেটা কিভাবে লাগবে, বিষয়টাকে আমি কিভাবে জড়িত করবো? মনে করো তোমার বাংলাদেশে আসলা, বাংলাদেশে আসতে চাও কিনা আগে, এক নম্বর কথা সেটা। হ্যাঁ, বাংলাদেশে তোমার আসলা, আসার পরে আমি যদি বলি যে বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করবে বা বাংলাদেশে কোনো একটা এমপ্লয়মেন্ট তৈরি হবে বা এনিথিং গুড কজ, তোমাকে দেখো এটার সাথে কোনো সম্ভাবনা তোমাদের স্কিলের সাথে রিয়েলিটির?
আসলে আমি যেটা বলবো ধর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কেএফইউপিএম এর যদি আমরা অবস্থাটা দেখি, কেএফইউপিএম থেকে আমরা কি শিখছি, ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ইউএস বা ক্যানাডাতে হয় কি যে তাদের একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাদেরকে হচ্ছে যে স্টুডেন্টকে রিক্রুট করা হয় এবং তাদেরকে ওই প্রজেক্ট থেকে তাদের ফান্ড টান সবকিছুই হয় এবং তারা মেনলি ওই প্রজেক্টে বিজি থাকে, সাথে দিয়ে কিছু কোর্স করে। আর কেএফইউপি আমরা যেটা দেখি, কেএফইউপিএম এ যেটা সেটা হচ্ছে যে এখানে কোর্স ওয়ার্কও মানে হচ্ছে যে খুব রিগর মানে ইন্টেন্সিভ, আর যে আমাদের থিসিস ওইটাও খুব ইন্টেন্সিভ, দুইটাই মারাত্মক মানে হচ্ছে যে লম্বা। আমাদের কোর্স ওয়ার্কের ভিতরে দেখা যায় এটার ভিতরে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, মানে পেপার মানে হচ্ছে যে একটা মানে হচ্ছে যে মোটামুটি মানে রিসার্চ মানে জার্নাল পাবলিশ করার মতো না হলেও খুব একটা ভালো মানে পেপার লিখে জমা দিতে হয়, টার্ম প্রজেক্ট লিখতে হয় বা হচ্ছে যে এমন এমন আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় যে প্রবলেমগুলো মোটামুটি ইউনিক, তো ওই প্রবলেমগুলো আমাদের সলভ করানো শেখানো হয় আর কি, যে এই প্রবলেম আগে হয় নাই, বা মানে যে এই জিনিসটা তুমি কিভাবে ফেস করবা, বা এই জিনিসগুলোর উপর আমাদেরকে মানে মোটামুটি ইয়া করা মানে যে ট্রেনিং দেওয়া হয়, বলতে গেলে ভালো রকম হাতে কলমে শিখতে হয়। বা এমন এখন যে আমি থিসিস করতেছি, এখন থিসিসটা হচ্ছে যে দেখা গেছে একটা ইউনিক থার্মাল সার্কিট নিয়ে, যেটা হচ্ছে যে আগে কেউ ওটার উপর কাজ করে নাই। তো আমার দেখা গেছে দেখা যাচ্ছে যে এমন একটা জিনিস নিয়ে আমার কাজ করতে হতেছে যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমি সায়েন্স দিয়ে অমুক জার্নাল তমুক জার্নাল অনেক বই টই খুঁজে আমার দেখা যাচ্ছে আমি নিজে নিজেই একটা সার্কিট ডেভেলপ করতেছি, তারপর হচ্ছে যে নিজে কোডিং করতেছি, তারপর আবার নিজে পেপার সাজাচ্ছি। তো এখান থেকে আমাদের যেই মানে স্কিলটা হবে সেটা হচ্ছে যে যে কোনো ধরনের নতুন টেকনিক্যাল কোনো প্রবলেম আসলে জিনিসটা আমাদের কাছে কোনো ঘাবড়ানোর ব্যাপার মনে হবে না। এগুলো দেখা যাচ্ছে যে তারা যেসব প্রবলেম অলরেডি মানে একাডেমিক লেভেলে সলভ করার চেষ্টা করছে এগুলো অনেক হাই এন্ড এর প্রবলেম। বাংলাদেশের সাধারণ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে দেখা যাবে যে এই ধরনের প্রবলেম এখন আসেই নেই। যদি তারা নিজ থেকে কখনো R&D বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এগুলো কিছু ডেভেলপ করে, তখন দেখা যাবে যে ওই জিনিসগুলোতে আমাদের কাজে লাগবে এই স্কিলটা। যে আমাদের কাছে এই জিনিসটা কোনো ব্যাপারই না যে একটা জিনিস নতুন আগে কেউ করে নাই বা অন্য দেশে করতেছে, আমরা কিভাবে এই দেশে এইটা ইমপ্লিমেন্ট করবো, এই জিনিসটা আমরা ফার্স্ট পারবো, আমাদের কাছে এগুলা ইনশাল্লাহ ব্যাপার হবে না। আর আর যেটা বলার আছে যে আচ্ছা ওটা আমি মুস্তে যে পরে বলবো আর কি, জুবাইর একটু বলুক।
আচ্ছা মানে জুবাইর কি দেখো, মানে আমি যেটা তারকের কথা থেকে বুঝলাম যে যারা আসলে হায়ার স্টাডিজ করতে যায় তারা যে জিনিসটা স্পেসিফিক যে জিনিসটার উপর রিসার্চ করে হয়তো ওই নলেজটা তার এখানে কাজে লাগবে না, বাট এই নলেজটা গেইন করতে তার যে একটা প্রসেস বা একটা এফোর্ট দিতে হয়েছে এইটা তার মধ্যে সার্টেন কিছু স্কিল তৈরি করছে বা করে, এটাই পরবর্তীতে জেনারেল যে কোনো টেকনিক্যাল প্রবলেমের সাথে সলভ করার জন্য এই জিনিসটা তার কাজে লাগে। আই থিঙ্ক জুবাইর এই ধরনের একটা বিষয়ে ইঙ্গিত করছিলাম প্রথমে।
জি তানভীর ভাই, এরকমই একটা কিছু আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। সো
আচ্ছা, সো অ্যাকচুয়ালি মানে ইনডিরেক্টলি একটা মানে ইয়ে দেখছি, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টলি তোমরা কি মনে করো যে লাইক এরকম একটা গভর্নমেন্ট যে আসলে যে দেশে আসলে কোনো টেকনোলজি লাগে না, যে সিম্পলি চেতনা দিয়ে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি, তাই না? এরকম একটা জায়গায় মানে স্কিলটা কাজে লাগতেছে একটা প্রজেক্টের ক্ষেত্রে, বাট একটু বিগার স্কেলে আমাদের কি আসলে করার মতো কোনো সম্ভাবনা আছে এই নলেজগুলো দিয়ে, এই পিস অফ নলেজগুলো, এই পিস অফ এই পার্সনগুলোকে আমরা যদি এক করে ফর দ্য মুসলিম কজ, ফর দ্য ইসলামিক কজ, এরকম কোনো চান্স আছে? এটা কেন বলতেছি বারবার একটা কথা বলি, একটা মুসলিমদের মধ্যে একটা সার্টেন লেভেল একটা ধারণা আছে যে মুসলিমরা আসলে পিছিয়ে আছে বিকজ তারা টেকনোলজিতে তারা ডেভেলপ না, মুসলিমরা রিসার্চ করে না, দ্যাটস ওয়াই তারা পিছিয়ে আছে। এখন মুসলিমদের রিভাইভাল করতে হলে এই জিনিসগুলো লাগবে। সো এইখান থেকে একটা প্রেসিং কোশ্চেন চলে আসে যে বুঝলাম রিসার্চ লাগবে, আমাদের ইসলামিক হিস্ট্রিতে কিন্তু মুসলিম ইঞ্জিনিয়ার ছিল, মেবি ইঞ্জিনিয়ার শব্দটা তখন ছিল না, বাট দ্য সেম থিং রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অলওয়েজ ওয়াজ দেয়ার যখন মুসলিমরা পাওয়ারে ছিল। এই 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 স্ট্রাকচারে আসলে এটা কতটুকু ফিজিবল, এটাই আর কি আমার সংক্ষেপে আমি জানতে চাচ্ছি। তারেক বা জুবের এনিওয়ান ক্যান আনসার।
আচ্ছা ভাই, আমি একটু বলে নিই এখানে, মানে ওই যে ভিউ পয়েন্ট আছে যে আমাদেরকে জ্ঞান বিজ্ঞান এগিয়ে যে আর কি নন মুসলিমদের পরাজিত করতে হবে বা এ করতে হবে, এই এই কথাটা কিন্তু আসলে মানে খুব একটা ইনফর্মড না, মানে ইনফরমেশন বেজ না আমার কাছে মনে হয়। কারণ আমরা যদি বাইরের দেশগুলো দেখি ভাই, ওদের সাইন্টিফিক যে অ্যাডভান্সমেন্টটা এটা কিন্তু হয়েছে একটা কোনো সোশ্যাল বা পলিটিক্যাল মোটিভেশন থেকে। আমরা যদি আমেরিকাটা দেখি তাহলে আমরা দেখবো এদের বিশ্বযুদ্ধ বা রাশিয়ার সাথে যে কোল্ড ওয়ার, এগুলো থেকে কিন্তু ওদের মেইন মোটিভেশনটা আসছে যে সায়েন্সে আগাতে হবে। ওরা কিন্তু মানে মানব জাতির উন্নয়ন সাধন বা এইরকম কিছু কিন্তু আসলে ওদের ওদের ছিল না, এটা আমরা জেনারেলি কিন্তু দেখি। রাশিয়াও একই, যে তাদের ইয়েটা ছিল যে আমরা কোন রকম আসলে একটা লাগে, একটা সাম কাইন্ড অফ মোটিভেশন কিন্তু লাগে। যেমন আমাদের দেশে যদি কেউ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে আমাদের দেশের প্রবলেম গুলোকে ফোকাস করে সায়েন্স কে ডেভেলপ করতে হবে। কিন্তু আমরা যদি আমেরিকান প্রবলেম নেই, ইন্টারনেটে দেখলাম যে এটা একটা এখানকার অনেক ট্রেন্ডিং টপিক, তো আমি বাংলাদেশে বসে এটা নিয়ে রিসার্চ করব, ওই টপিকে কিন্তু বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। মানে আমি যদি একটা আইডিয়াল স্পিকিং, তো আমরা কিন্তু প্রথমে বাংলাদেশ ঘুরে দেখতে হবে যে বাংলাদেশের সমস্যা কি, এবং বড় যদি আমরা ওয়েস্টের মেথোডোলজি ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। কিন্তু এখন যে কালচারটা আছে, আমি যতটুকু ঘুরে দেখেছি সেটা হলো আমরা ওয়েস্টের ওয়েস্ট যে প্রবলেমগুলোকে রেজ করেছে ওই প্রবলেমগুলোকে আমরা সলভ করছি করে পেপার বানাচ্ছি, এটার মেইন বেনিফিশিয়ারি কিন্তু আমরা হচ্ছি না, কারণ আমাদের প্রবলেমগুলোকে কিন্তু আমরা ফোকাস করছি না, আমরা কিন্তু ওদেরকে করছি। এবং আমাদের মেইন মোটিভেশন হচ্ছে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের মতো হব, যেটা কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা ফ্লড আর কি, একটা অ্যাজাম্পশন, কারণ তাদের মতো হলে তো আসলে আমাদের প্রবলেমটা সলভ হবে না, আমরা আমাদের মতো হলে না আমাদের প্রবলেমটা সলভ হবে, এটা একটা। আর একটা হচ্ছে যে আমাদের মোটিভেশন ওয়াইজ আমরা তাদের কাছাকাছি যেতে চাই, কিন্তু আমি কখনো কোনো দেশকে বলতে শুনি নাই যে আমরা আমেরিকার থেকে আগে যাবো রিসার্চে। হ্যাঁ, সবাই কিন্তু তাদের পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করে, কিন্তু মানে সে স্পিরিটটা আমি দেখি নাই যেটা বলতে চাই যে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের চেয়ে অনেক আগে যাবো, সেটা না বলে তারা বলে তারা যেখানে গিয়েছে আমরা তাদের একটু পিছন পর্যন্ত আর কি পৌঁছাতে চাই, এইরকম একটা মানসিকতা আছে কিন্তু। হয়তো এই মানসিকতা দিয়ে আসলে মানে রিসার্চ তো ওইভাবে আগা মানে অ্যাক্সেলারেট করবে না।
মোর লাইক এ মানে লিপ অফ ফেইথ যে আমরা আসলে করব, করে ফেলবো, করতে হবে, বাট অ্যাকচুয়াল প্রসেস বা অ্যাকচুয়াল ফিল্ড মানুষের এক্সপিরিয়েন্স থেকে আসলে তুমি বা তোমার যারা এক্সপিরিয়েন্স করছো তোমাদের কাছে মনে হয় যে আসলে এটার পিছনে আরো কিছু জিনিস লাগবে, লাইক একটা আইডিওলজিক্যাল মোটিভেশন বা একটা পলিটিক্যাল একটা ইয়েও থাকার বিষয় আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু তারেকের একটা কথার ব্যাপারে মাহবুব ভাই একটা কমেন্ট নিই, যে তারেক বললো যে মুসলিমদের মোটামুটি সবসময় ন্যাচারাল রিসোর্স ছিল মোরালেস, মিডল ইস্ট বা এই জিনিসগুলো তেল টেলের বিষয় আছে, তো আমরা এগুলো বেঁচে দিয়ে মোটামুটি আমাদের চলে যাচ্ছে, বাংলাদেশ পাড়ি না দিলেও ফসল হয়, বাট এই জন্য এবং আচ্ছা হ্যাঁ একটু বলিনি, সেটা হচ্ছে ইউরোপে মোর হার্শ এনভায়রনমেন্ট, রাইট, ওখানে মোর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকার একটা মেন্টালিটি কাজ করে ওদের, তো ওরা বেশি ডেভেলপ করছে আমরা কম করছি, বাট 1000 বছর আগে তো এরকম ছিল না, 1000 বছর আগে তো তাদের এনভায়রনমেন্ট হার্শ ছিল, তখন কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং বা নলেজ বা রিসার্চ আগে ছিলাম। মাহবুব ভাই আপনি কথাটা কিভাবে ভিলেট করবেন?
এই 1000 বছর আগে ওদের হার্শ এনভায়রনমেন্ট ছিল আর আমাদের আমাদের আমরা একটা উন্নত ছিলাম, এই ব্যাপারটা আমি এখন আসলে আমি মানে কারেন্ট ইয়ের সাথে মিলে দিতে পারি না। এর কারণ হলো মানে এখনকার বা লাস্ট 100 বছরের যেসব হিস্ট্রি দেখি, যেসব হার্শ এনভায়রনমেন্ট বা ই না সমতল ভূমি না বা ইজিলি সার্ভাইভ করা যায় এরকম দেশ না, এরাই বেশি উন্নত। মানে ওই নর্থ ইউরোপিয়ান কান্ট্রিজগুলা অথবা চায়না, জাপান যেগুলি আছে, কোনোটাই কিন্তু আমাদের মতো ফ্ল্যাট ল্যান্ড না, আর খুব ইজিলি সার্ভাইভ করা যায়, ওয়েদার অনেক ভালো। হ্যাঁ, এরাই কিন্তু অনেক হার্ডওয়ার্কিং। সো আমি ওই আমরা আগে উন্নত ছিলাম, ওরা হার্শ এনভায়রনমেন্ট ছিল না, আমার এই জিনিসটা রিলেট করতে পারি না, এই ব্যাপারে আমি খুব বেশি ডিটেল দিতে পারবো না আসলে।
আমার কাছে মনে হয়েছে বিষয়টা ওই যে জুবায়ের তারিফের কথাটাই এটা অ্যান্সার, যে আসলে 1000 বছর আগে মুসলিমদের একটা ভিশন ছিল, এটা এখন নাই, ওইটা যদি থাকতো এখন আই থিঙ্ক মুসলিমরা ওই এই জিনিসটা ল্যাকিংটা থাকতো না। এখন আপনি চিন্তা করেন কোন মুসলিম গভর্নমেন্টের একটা ভিশন আছে, একটা সিঙ্গেল গভর্নমেন্টের নাম বলেন, মেবি টার্কির নাম আসতে পারে, তাদের কিছুটা হলেও একটা ডেভেলপ তারা ডেভেলপমেন্ট তারা করছে, রিসেন্ট তো অনেক কিছু হয়ে গেলো ইলেকশন, বাট আসলে আমার কাছে মনে হয় ওই ভিশন নিয়ে কেউ চিন্তা করে না, প্রত্যেকে আছে
চিন্তা করে না।
চেতনা বা
একটা মিলিটারি এক্সপ্যানশন ছিল তো আগে, তো ওয়েস্টের যে যতই বলুক আমরা শান্তি বিরাজ করতেছি, ওদের একটা মিলিটারি এক্সপ্যানশন ছিল, হয় নিজেদের মধ্যে ছিল নিজেদের মধ্যে করতে বা বাইরে এক্সপ্যান্ড করতে, এখন এসে মিডিল ইস্টে বেশি করতে, আগে তো নিজেদের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড নিজেদের ভিতরেই করতে, এই কারণে ওদের তো মানে হচ্ছে যে রিসোর্স লাগবে, আয়রন লাগবে, তারপর কাস্ট আয়রন লাগবে, তারপরে হচ্ছে যে তাদের মানে হচ্ছে কম সময়ে বিশাল একটা সৈন্যবাহিনী ধ্বংস করে দিতে হবে, এরকম একটা চিন্তা ছিল, এই কারণে তারা ডেভেলপ করবে। আর মুসলিমরা তো আগে এক্সপ্যান্ড করছিল, উম্মাইয়াদের সময়, আব্বাসীয়দের সময় মোটামুটি এক্সপ্যান্ড করছে, উসমানীদের সময় এক্সপ্যান্ড করছে, যেমন হচ্ছে ইস্তাম্বুল যখন হচ্ছে যে বিজয় করতে গেছে মোহাম্মদ আল ফাতি, তখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটার মানে এমন মানে দেয়াল এটা হচ্ছে যে নর্মাল কামান দিয়ে হয় না, তখন অবভিয়াসলি তাদের হাঙ্গেরি থেকে একজন হচ্ছে যে কামান যে বানায় ওরকম একটা ডিজাইনার কে তাদের হচ্ছে যে ধার করতে হয়েছে, তারপরে হচ্ছে যে দেখা গেছে যে তারা কিছু একটা কিছু করতে পারছে, মানে যখনই মিলিটারি এক্সপ্যানশন বেশি ছিল, আমার মানে মিলিটারি এক্সপ্যানশনটা একটা কারণ যে তখনই একটা নেশানের কারণে হোক বা রিলিজিয়াস জিলের কারণে হোক বা হচ্ছে নিজের সার্ভাইভের কারণে হোক কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে আর কি, আর যখনই বলতে গেলে আমরা এটা বন্ধ করে দিছি তখন হচ্ছে যে আমরাই আর কি শিকার হয়ে গেছি।
এই তোমার আমি একটা বই কিছুদিন আগে পড়তেছিলাম, তোমার ইউরোপিয়ানদের নেভাল যেই ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করছে কিন্তু ওদের এক্সপানশনেরও আগে, ওদের ওই যে বিজনেসের সময়টাতে যখন তারা হচ্ছে যে ইন্ডিয়াতে বা মুসলিম ল্যান্ডে বিজনেস করার জন্য আসা শুরু করছে ব্রিটিশরা ফ্রেঞ্চরা, তখন অ্যাকচুয়ালি তাদেরকে ওই যে নৌপথে আসা ছাড়া কোনো ওয়ে ছিল না, তো ওইটা একটা, ওই সময়টা তাদের হচ্ছে যে মেইনলি ওই যে জাহাজ টাহাজের দিক থেকে তারা অনেক আগে গেছে, তখন মুসলিমরা আগে নেই, যদি মুসলিম তখন পাওয়ারে ছিল। আর পরবর্তীতে তারা সব দিক দিয়েই আসলে এক্সেল করছে, ওটা তো ভেরি ক্লিয়ার। আচ্ছা, তো
কিন্তু জাপানের ক্ষেত্রে কিন্তু আবার প্যাটার্ন ডিফারেন্ট। ওরা
কিরকম?
অনেকদিন, ওরা অনেকদিন পর্যন্ত ট্রেডিশনালিস্ট ছিল আর কি, মানে ওদের নিজস্ব ট্রেডিশন বা ওই, ইনফ্যাক্ট এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত বা এই 19th century পর্যন্ত ওরা কিন্তু খুব বেশি টেকনোলজির দিকে ইন্টারেস্টেড ছিল না। যখন
আচ্ছা,
এই রাশিয়ানরা বা ইয়েরা ওদের ইনভেদ করার চেষ্টা করতেছিল একটার পর একটা, বা আমেরিকান ওদের সাথে যুদ্ধ তো হয়েছে, ওরা সামরিকদের যুদ্ধ করার চেষ্টা করছে এদের বন্দুকের সাথে, পারে নাই, স্টিল ওরা ট্রেডিশন ধরে রাখতে চেষ্টা করছে, পরে যুদ্ধ টুদ্ধ হওয়ার পর নড়ে চড়ে বসছে। সো এই
না
এটা
এটা স্বাভাবিক, এটা আসলে ওই যে সার্ভাইভাল মানে ইনস্টিংক্ট দিয়ে মনে হয় এক্সপ্লেন করা যায় যে আসলে তারা
হ্যাঁ
সার্ভাইভ করার জন্য হইলো তাদেরকে করতে হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় কি সার্ভাইভ করাটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এর থেকেও মোর ওই যে যেটা আইডিওলজিক্যাল মোটিভেশনটা, এটা মোর সবচেয়ে বেশি ইফেক্টিভ মুসলিমদের ক্ষেত্রে দেখেন, বা এখনকার ওয়েস্টার্ন নেশনগুলোর ক্ষেত্রে কিন্তু সেই মোরলেস, তারা কিন্তু নিজেদেরকে মনে করে বেস্ট, রাইট, আপন কারেক্ট পাথ, তো তারা কিন্তু এটাকে ধরে রাখার ট্রাই করে। আপনি চিন্তা করেন যে আমেরিকার রিসেন্টলি ড্রোন ড্রোন টেকনোলজিতে যে ডেভেলপ করছে, এটা কেন করছে? কারণ তারা দেখতেছে আসলে ফুল স্কেল ইনভেশন দিয়ে পারে না, মিলিটারি নামাই দিয়ে আসলে টিকতেছে না, সো ওকে তারা টার্গেটেড কিলিং করো, রাইট? তো এই ধরনের একটা মোটিভেশন আমার কাছে মনে হয় ডেফিনেটলি থাকে, না থাকলে আসলে এত ফাইন টিউনড জিনিসপত্র বের হয় না, তাই না? আমার এটা আমার আমার অবজারভেশন আর কি।
না, এই মোটিভেশন তো সবসময় ছিল, কে সুপার পাওয়ার হবে না ই হবে, মিলিটারি অ্যাগ্রেশন হবে, এটা এখন হ্যাপেন্স টু বি যে আমেরিকা বা এই ইউরোপের কয়েকটা দেশের হাতে আছে। আগেও এই এই এটা রেসটা সবসময় ছিল। আমরা মুসলিমরা ওই আমাদের বিগিনিং টাইমে অনেক উন্নত করতে পারছি, কারণ আমরা কোরআন হাদিসের অনেক কাছাকাছি ছিলাম, আল্লাহর রহমত ছিল আর কি, প্লাস এই জিনিসটা আমরা নাম কি নিজেরাও গ্রুম আপ করছি। পরে আমরা ছেড়ে দিছি, টেকনোলজি থেকে দূরে চলে গেছে। আগে তো অ্যালজেব্রা মুসলিম মানে ম্যাথমেটিশিয়ান বের করছে, বা আগে সাইন্টিফিক যেসব অ্যাডভান্সমেন্ট দেখা যেত তো খুব মানে রিয়েলি নাম কি ইনটু একাডেমিক সাইড। এখন মুসলিমদের সাইন্টিফিক ই কি মানুষ বিভিন্ন ই শেয়ার করে, কি বলে কোন কি বলে শশার ভিতরে আল্লাহ দেখা গেছে, এটা ফ্যাক্ট আর কি। এখন আমরা লুক আপ টু কি করি, যে গরু গরুর গরু চামড়া আমাদের আল্লাহ দেখা গেল, এগুলি নিয়ে খুব মানে গুড ফিল করি যে সুবহান আল্লাহ। তখন আমাদের আসলে ভীষণ ডিফারেন্ট ছিল, একটা ফ্যাক্ট।
আচ্ছা
আচ্ছা তানসিফ ভাই, আমি আরেকটু অ্যাড
হ্যাঁ
করতে চাচ্ছি।
হ্যাঁ শিওর
তো যেটা অ্যাড করতে চাচ্ছি যে এই কথাগুলো যেগুলো আমরা মানে ডিসকাস করলাম, এটা কিন্তু জাস্ট আউট অফ অ্যাজাম্পশন বা এরকম কিন্তু না। কেউ যদি চেক করতে চায় যে মানে যে টেকনোলজি, ফর এক্সাম্পল ওয়্যারলেস টেকনোলজি বা কোন একটা সেন্সর, হিট সেন্সর বা কিছু, এগুলোর পেটেন্ট গুলো অ্যাকচুয়ালি কারা হোল্ড করে? হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমামই হোল্ড করে হচ্ছে আইদার ইউএস আর্মি অথবা ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরি। এটা খুব মানে একটা ভিজিবল একটা জিনিস, যে ইভেন একটা স্মল অ্যাজ একটা জিনিস হচ্ছে টেম্পারেচার সেন্সর বা রেডিয়েশন সেন্সর, খুব ছোট্ট একটা মডিউল, কিন্তু এটার পেটেন্ট দেখা যাচ্ছে যে 1960s এর দিকে হয়তো ইউএস আর্মি ডেভেলপ করছে।
আচ্ছা,
তো যত মানে আমরা টেকনোলজি চারিদিকে দেখছি, এগুলোর ম্যাক্সিমামেরই কিন্তু মানে এসেছে হচ্ছে ওদের মিলিটারি বেস যে রিসার্চ গুলা সেখান থেকে। সো এই জিনিসটা জাস্ট আউট অফ মানে কোনো ইয়ে না, এটা একটা খুব ফ্যাকচুয়াল একটা ব্যাপার যে তার এটা ওই মানে এটা মানে কারা এই এগুলা ডেভেলপের মেইন মোটিভেশন গুলা কোথেকে এসেছে।
এখানে যে মাহবুবের মধ্যে রিসেন্ট দেখছেন ওই যে wired.com এ আসছিল একটা লেখা যে গুগল এখন ইউএস মিলিটারির সাথে কাজ করে,
হ্যাঁ হ্যাঁ
বাট গুগলের পলিসিতে কিন্তু এটা নাই। তারা সিভিলিয়ান কজে তারা কাজ করবে, কিন্তু মিলিটারি কজে তারা কাজ করবে না। তো এটা নিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা এটা কি করছো, তোমাদের তো এটা পলিসি এগেনস্টে আছে। তখন তারা এক্সপ্লেনেশন দিচ্ছে সম্ভবত এরকম যে না, এটা মিলিটারির সাথে কাজ করতেছে কিন্তু কজটা নন মিলিটারি, মানে রিসার্চের সাবজেক্টটা নন মিলিটারি। আই ডোন্ট বিলিভ দেম, তারা আসলে কি বলতে চায় বিশ্বকর্মা মতো না। আচ্ছা,
দেখো
হুম,
ড্রোন ড্রোন তাহলে টার্গেট কিলিং আরো অ্যাকুরেট হবে আর কি আগের চেয়ে, কারণ গুগলের ম্যাপ টেকনোলজি
এটা
বা
কি গুগলের, গুগল কি এই এই প্রজেক্টে হেল্প করতেছে?
আমি একটা লেখা এরকম ছিল যে এই ড্রোন ড্রোনের যে মানে ইউএস মিলিটারি যেভাবে ড্রোন পুরো টার্গেট কিলিং করে, গুগল ওদের এআই বা এই মেশিন লার্নিং বা ডাটা দিয়ে আরো অনেক পারফেক্টলি এগুলি করতে পারবে আর কি। অনেকে কমেন্ট করতেছিল এই জিনিসটা নিয়ে নিচে।
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ডিফারেন্ট
হ্যাঁ
ইয়েতে আলোচনা করি আরেকবার। পডকাস্ট অনেকে শুনতেছে, তাদের মধ্যে অনেকে আছে আন্ডারগ্রেড, তো তারা তাদেরকে তোমার তোমাদের এক্সপিরিয়েন্স থেকে কি অ্যাডভাইস শেয়ার করবে ইন টার্মস অফ এভরিথিং? সেটা হতে পারে নিজের কমিটমেন্টের জায়গাতে, অথবা কোন ধরনের টপিকে কাজ করলে মোর উম্মার সাথে অ্যালাইন্ড হওয়ার জায়গা থাকে, বা কোন জায়গায় গেলে আসলে আমরা মোর সার্ভ করতে পারবো, মোর আমরা সেফ থাকবো, ওভারঅল নাসিহা কি হতে পারে তারিখকে দিয়ে শুরু করে?
আমি প্রথমে বলছি আসলে হায়ার স্টাডিজ ব্যাপারটা ভ্যারিয়েবল আর কি, মানে সবার জন্য লাগবে যে এমনও না, বা যারা মনে করে লাগবে আসলে তাদের জন্য কেন লাগবে সেটাও বুঝে উঠতে পারে না আর কি, একটা ফ্লোর মধ্যে দিয়ে দেখা যায় চলে যায় আর কি সবাই। তো যদি মানে হচ্ছে যে আন্ডারগ্রাড থেকে যেটা করতে পারে সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় মানে মুসলিম হিসাবে আমাদের স্টাডিটাকে আসলে একটু সিরিয়াসলি নেওয়া উচিত, অন্তত একটা ডিসিপ্লিনকে যাতে আমি সিরিয়াসলি নিই আর কি, যে এই ফিল্ডটা মানে মোটামুটি আমি অনেক বেশি জানার চেষ্টা করব। যে দেখা গেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার হিট ট্রান্সফার সাবজেক্ট একটু যে কোনো, বা মানে সে একটা অন্তত একটা লেভেলকে সে সিরিয়াসলি নিবে বা সিএসসিকে একটু সিরিয়াসলি নিবে, আর সাথে সাথে সে মানে সে যে আশেপাশে মানে সে যেমন মেকানিক্যালের হিসাবে আমি বলতে পারি যে নিজস্ব কিছু টেকনিক্যালি ভালো, সে মানে ওয়েল্ডিং এ হচ্ছে যে তার কোনো স্পেশালাইজেশন থাকতে পারে, সে খুব ভালো ওয়েল্ডিং পারে, বা হচ্ছে যে সে মানে কার মেকানিক বা কার বা ট্রাবল শুটিং করতে পারে। আমাদের দেখা গেছে যে আমরা মানে থিওরির পর থিওরি পড়ে যেতেছি কিন্তু এটার কোনো ইফেক্ট নাই, মানে আমাদের সামনে এখন একটা মাল্টি প্লাগ এনে দিলে এটা ঠিক করতে পারি না আমরা, মানে বিদেশে কিন্তু দেখা গেছে একটা পিচ্ছি ছেলে সে ছোটবেলা থেকে তার দেখা যায় বাইরের পিছনে বাবার গাড়ি যে অনেক কিছু সে নাট বল্টু নিয়ে নাচারা করতেছে, কিন্তু আমাদের আমাদেরকে বড় করছে কোচিং সংস্কৃতিতে আর কি। তো এই কারণে আমাদের মানে দেখা যায় বই পড়তেছি অনেক পড়তেছি কিন্তু আমাদের মাথা ডেভেলপ হচ্ছে না আর কি। তো এরকম একটা বিষয়ে যাতে আমরা আমাদের অন্তত টেকনিক্যাল স্কিল ভালো থাকে। আর যদি বিদেশে আসতেই হয় সেটা হচ্ছে যে তখন যখন সে বুঝবে যে সে এসে বিদেশে আসবে তখন হচ্ছে যে আমার মনে হয় টাইম নষ্ট না করে সে হচ্ছে যে জিআরই জিআরই তো দেয়াই লাগবে, ভালো আসতে হলে জিআরই দেয়াই লাগবে, টোফেল অর আইএলস এই দুইটার হচ্ছে যে প্রিপারেশন নিয়ে সে এটা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে দিয়ে দিবে। মানে অনেক সময় বলা হয় যে এটা একটা বিশাল টাইম লাগবে, 3 মাস 5 মাস 5 মাস 6 মাস ধরে হচ্ছে প্রিপারেশন নিয়ে দিতে হবে, আসলে ব্যাপারটা এরকম না। মোটামুটি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যাদের তারা হচ্ছে যে খুব কম সময়ে হচ্ছে যে জিনিসটাতে এক্সেল করতে পারবে, 1.5 মাস 1 মাস প্রিপারেশন নিয়ে সে জাস্ট পরীক্ষাটা দিয়ে দিবে। এবং পরীক্ষা কেন কিভাবে দিবে, প্রিপারেশনটা হবে যখন হচ্ছে সে ওই জিআরির জন্য ইটিএসএ দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ওখানে যখন $200 $200 করেছে জিআর টোফেলের জন্য রেজিস্ট্রেশন করে আর কি, তখন আর কি এমনিতেই ভিতর থেকে ইন্সপিরেশন চলে আসে যে এত টাকা চলে যেতেছে তাড়াতাড়ি পড়তে হবে, এত আরেকবার তো দেওয়া যাবে না, তো তখন অটোমেটিকলি তার মধ্যে একটা ফ্লো চলে আসবে, তখন সে হচ্ছে যে জিআরই টোফেল এগুলো আমার মনে হয় বের হওয়ার সাথে সাথে মোটামুটি, বা হচ্ছে যে মানে সে ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টারে থাকা অবস্থায় বা বের হওয়ার সাথে সাথে দিলে ভালো। আর এরপরে হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবে সে হচ্ছে বসে থাকবে না, নর্মালি দেখা যায় প্রিপারেশনের জন্য বসে থাকতে যে একটা হচ্ছে ওয়ার্ক গ্যাপ হয়, তো দেখা গেছে যে তার পছন্দের ভার্সিটি হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না বা এই ভার্সিটি যাবে না সময় লাগতেছে, যেমন কেএসবিএমে আমার 1.5 বছরের মতো লেগে গেছিল। তো এই কারণে দেখা যায় যে জবে না ঢুকলে তার একটা ওয়ার্ক গ্যাপ পড়ে যায়, এই কারণে ধরা গেছে তার সে আরো 6 মাস 1 বছর পরে যাবে, কিন্তু যখন সে এখন জবে ঢুকতে যায় 6 মাস গ্যাপ দিয়ে তখন তাকে বলা হয় যে তুমি তো গ্রাজুয়েশন করছো আরো 6 মাস আগে, তো তুমি এখন কেন আসতেছো, তোমার সিজিপিএ দেখা যাচ্ছে একটু ভালো, তার মানে হচ্ছে তুমি তো আসলে থাকবা না, তুমি চলে যাবা। তো এই গ্যাপটা যাতে না থাকে, আর মানে সে যদি এসে যে এরপরে এসে যে সে পিএইচডি করতে নাও চায় দেশে ব্যাক করে, তার এই মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তাকে কাজে কাজে দিবে, আর হচ্ছে একদম এন্ট্রি লেভেলে কাজ তার নাও করতে হইতে পারে, হইতে পারে যে হচ্ছে যে একদম যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিরো থাকে তখন তাকে এন্ট্রি লেভেল থেকে শুরু করতে হইতে পারে আর কি। তো এই তো এই জিনিসগুলো হচ্ছে যে সে করতে পারে।
আচ্ছা, এখন এটা হচ্ছে একাডেমিক সাইড, রিলিজিয়াস কমিটমেন্টের বিষয়ে তোমার কাছে কোন জিনিসগুলোকে খুব ভাইটাল মনে হয়, যে বিষয়গুলো আসলে চেক দেওয়ার বিষয় আছে, বা আমি যখন একটা কান্ট্রি চুজ করবো বা একটা সাবজেক্ট চুজ করবো তখন কোন বিষয়গুলো মাথায় রেখে এই প্ল্যানটা করা উচিত?
আচ্ছা, রিলিজিয়াস আমি তো প্রথমেই বলছি যে আসলে আমার মনে হয় যে মুসলিমরা যতই হায়ার স্টাডিজ বা এইসব টাইপের জিনিসগুলো বলুক, আমি একটা জিনিস খেয়াল করছি কি যে আসলে নিজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কোনো ক্ষেত্রে ছাড় দিয়ে শুরু করি ইসলামের, আচ্ছা ঠিক আছে এটা একটু ছাড় দিলাম, এটা একটু ছাড় দিলাম, ঠিক আছে এটা করলাম না, সেটা হচ্ছে না কোথাও নাই, ঠিক আছে যখনই ছাড় দেওয়া শুরু করি আলটিমেটলি এটা হয় আমার জন্য ওইভাবে বেনিফিট করতে পারে না বা ওইভাবে ব্যাকফায়ার করে আমার যেটা মনে হয়। এই কারণে আমার মনে হয় প্রথম থেকে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে হচ্ছে যে ইসলামের ওয়েস্টে যাওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম, মানে সেবা হচ্ছে যে আমরা কখনো ওখানে সেটেল করার চিন্তায় বা হচ্ছে যে ওখানে সেটেল করব, এখানে সেটেল করে মানুষকে দাওয়াত দিব, অনেক মুসলিম ইসলাম গ্রহণ করবে, এরকম আমরা এরকম চিন্তা না করাই ভালো। কারণ হচ্ছে যে সাহাবিরা যখন কোনো জায়গায় দাওয়াত দিতে গেছে একবারে চলে গেছে, তারা পারমানেন্টলি ওখানে চলে গেছে, আমাদের মতো এখানে পিএইচডি করব আর মানে পার্ট টাইম দাওয়াত দিব এরকম নিয়ত নিয়ে আর কি আমেরিকা কানাডায় এগুলো যায় নাই। আর এত দাওয়াত দেওয়ার মানে ইচ্ছা থাকলে মানে সবাই আমেরিকা কানাডায় যায়, যে ইথিওপিয়া কিনে ওইখানকার খ্রিস্টানদেরকে কেউ দাওয়াত দিতে যায় না। তো এই জিনিসগুলো ক্লিয়ার করে রাখতে হবে, বা কোএডুকেশনের যে জিনিসটা ওইটা মাথায় রাখতে হবে। আর আল্লাহ যদি মানে কেউ যদি চায়, আল্লাহ তার সবসময় একটা উপায় করে দেয়, অনেক ভালো উপায় করে দেয়। আমি যদি বলি মানে আমার সৌদি আরব আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন মানে কিংফাদে আসতে চাইছি এক সময় দেড় বছর পর হইলো আমি এখানে চলে আসতে পারছি। তো তাদের যদি ওরকম মানে ফোকাস থাকে, আর মিডিল ইস্টে অনেক কিন্তু ভালো ইউনিভার্সিটি আছে, আসলে শুধু কেএফইউপিএম না, মিডিল ইস্টে কাতার, তারপর হচ্ছে এমিরেটস এর মানে খালিফা ইউনিভার্সিটি, মাসদা, তারপর ব্রুনাই, দারুসালাম, এমনকি ওমান, এইসব জায়গায় হচ্ছে যে মানে তার যদি মানে জাস্ট মাস্টার দরকার হয় বা সে যদি ভার্সিটির টিচার হয় এবং সে মাস্টার্স পিএইচডি, এখানে কোয়ালিটি মাস্টার্স পিএইচডি সে করতে পারবে। বিশেষ করে কাতার তো খুব এক্সেল করতেছে, তো এইসব জায়গায় মুসলিম দেশে সে আসতে পারবে, যেখানে সে অন্তত মানে কোএডুকেশন হয়তো থাকবে ওই লেভেলে, মিক্সিং থাকবে না, কিন্তু সে হচ্ছে তার ইসলামিক নর্মসটা পারবে। এখানে গালফের যে মানে গালফের মানে অনেক কিছু বিষয়ে তাদের মানে এক্সিলেন্স আছে, সেই জিনিসটা থেকে সে ভালো কিছু নিতে পারবে। সে প্রথমেই যাতে হচ্ছে যে সে চিন্তা না করে যে আমার ওই দেশেই যাইতে হবে, কারণ মানে এমন না যে ওয়েস্টের সব ইউনিভার্সিটি খুব ভালো, আমেরিকায় ইউনিভার্সিটির মধ্যে এ বি সি বহুত ক্লাসের ইউনিভার্সিটি আছে। কেএফইউপিএম এর আমাদের হচ্ছে যে বাসের মিডিল ইস্টের কান্ট্রিগুলোর যে পরিমাণ রিসোর্স বা ল্যাব ফেসিলিটি, আমেরিকার অনেক ভার্সিটিতে হয়তো ওইটা নাই, কিন্তু জাস্ট নামে হয়তো সে হচ্ছে যে দেখাচ্ছে যে আমেরিকার ভার্সিটি, কিন্তু তার রিসার্চ ফেসিলিটি ওরকম নাই, ইকুইপমেন্ট নাই, ওরকম রিসোর্সও নাই, যেটা গালফের কান্ট্রি অনেক কান্ট্রিদের আছে। বিশেষ করে আমাদের কেএফইউপিএম এর এখানে আরআই মানে রিসার্চ ইনস্টিটিউট যেই ধরনের এক্সপেরিমেন্ট গুলো বা যেই ধরনের ইকুইপমেন্ট গুলো আছে এবং যেই ধরনের রিসার্চ ওরা করে সেটা অনেক ওয়ার্ল্ড ক্লাস মানের। যেমন আমাদের যেটা আমি সৌদি আরবের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের কেএফইউপিএম এর সাথে এমআইটির একটা মানে সবচেয়ে অনেক কস্টলি একটা কোলাবোরেশন ছিল। তো যেহেতু এখানে আরব মানে আরবিয়ান গালফের এখানে পানির খুব সমস্যা, তো ওরা সমুদ্রের পানি থেকে ডিসালিনেশন করে মানে পানি সাপ্লাই করে, আর ওদের যেহেতু বিশাল বিশাল এয়ার কন্ডিশন প্ল্যান্ট আছে, খুব গরম, মানে ওদের প্রচুর পানি দরকার হয় কনজাম্পশন প্লাস এই যে মানে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন, এই কারণে। তো এমআইটির সাথে আমাদের যে কোলাবোরেশনটা ছিল এটা খুব এক্সপেন্সিভ হলো, মানে দেখা গেছে ওদের মানে মানে কেএফএম এর কিন্তু মানে সব মানে সারা বিশ্ব এই ইয়াতে চিনে, এই ফিল্ডে চিনে যে ডিসালিনেশনে কেএফএম পুরা মানে সে যে ওয়ার্ল্ড ক্লাস, মানে এসে তাদের গবেষণা পেটেন্ট সব কিছু কমার্শিয়াল মানে পেটেন্টকে কমার্শিয়ালাইজ করা, এইগুলোতে সে ওয়ার্ল্ড ক্লাস। তো প্রত্যেক ভার্সিটি এরকম কিছু স্পেশালাইজেশন থাকে। তো দেখা গেছে যে মানে সব ভার্সিটি বা সোলার বা আমি যদি বলি সোলার সোলারের যে হচ্ছে যে কাজকর্মে কেএফইউপিএম বা গালফ ইউনিভার্সিটিগুলো অনেক আগানো, কারণ হচ্ছে তাদের সান রেজ যেটা সোলার ইন্টেন্সিটি এটা অনেক বেশি, আর তাদের জায়গাও প্রচুর, সৌদি আরবে জায়গাও প্রচুর, তাদের হচ্ছে সোলার প্যানেল বসাইতে কোনো সমস্যা নেই, সেটা সোলার থার্মাল হোক বা ফটোভোল্টিক হোক। এইসব দিকে আমাদের এই মানে এইসব ভার্সিটির রিসার্চ কিন্তু কোনো অংশেই মানে ওয়েস্টের চেয়ে পিছানো না। তো হচ্ছে যে এইসব দিকে কেউ যদি আসতে চায় তাহলে সে ইজিলি গালফে সুইচ করতে পারে, কারণ এইসব দিক দিয়ে তাদের রিসার্চ এক্সিলেন্স পুরো পশ্চিমাদের থেকেও বেশি হতে পারে। কারণ তাদের ওই যে যেটা মানে জুবায়ের বললো যে এক একটা জায়গায় রিসার্চ এক্সিলেন্স এক একটার বিষয়ে, যেমন আমি এখানে আসছি তো আমার মেইনলি এক্সপার্টিস হচ্ছে সোলারে আর হয়তো কারো ডিসালিনেশনে। তো আমার দেখতে হবে যে আসলে আমি কি চাই, বা আমি যদি আসলে মুসলিমদেরকে কোনো বিষয়ে হেল্প করতে চাই আসলে কোন রিসার্চ ফোকাসটা নিলে আমার জন্য ভালো হবে। দেখা গেল আমি এমন জায়গায় গেলাম এমন ইউনিভার্সিটি যেটা হচ্ছে যে পরে ওই এক্সপার্টিসটা আমার কোনো কাজে লাগলো না, নেশনের মানে কোন একটা জাতির মানে ফান্ডিং করা তো আসেই, ওইটা তো বাদই দিলাম। তো তারা সবসময় চেষ্টা করবে আমি একটা ভালো এনভায়রনমেন্টে মুসলিম এনভায়রনমেন্টে যেতে যাতে আসতে পারি, বাকিটু বারাকা দেওয়ার দায়িত্ব আল্লাহর। মানে এখন আমরা দেখা গেছে যে আমি এই জিনিসটা শিখলাম, এখন মানে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখলাম, কিন্তু এখন আমি হঠাৎ করে আমার শখ হলো যে আমি অ্যাকোয়া কালচার বা হাইড্রোপনিক্স অ্যাকোয়াপনিক্স এগুলো করব। আমি ইজিলি আমি ওই যে সায়েন্স ডিরেক্টে গিয়ে আমি যদি জার্নাল চেক করি আমি ইজিলি এখন যে কারো রিসার্চ থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো যে আমি এই এখন একটা ছোট প্রজেক্ট দাঁড় করাতে চাইলে আমি এটা কিভাবে দাঁড় করাতে পারি, যে আমি হচ্ছে যে মানে দেখবো যে এই টেম্পারেচারে আমি হচ্ছে যে কোন যে আলো বাতাসও দিব না, মানে আলো আলো বাতাস নাই, বাতাস দিব ঠিক আছে, আলো থাকবে না, এই হিউমিডিটি কন্ট্রোল করে আমি কিভাবে একটা এনক্লোজার মধ্যে আমি ইচ্ছা করলে মাছ চাষও করতে পারি, জাস্ট টেম্পারেচার কন্ট্রোল করে। এই জিনিসগুলো আমি খুব ইজিলি আমি হচ্ছে অন্যদের রিসার্চ থেকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। সুতরাং যে একদম মানে যে বিষয়ে পড়বো ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবো ওরকম না, তবে আমার মনে হয় সবসময় এসে যে মুসলিমদের মানে ইসলামকে প্রায়োরিটি দেওয়া উচিত, এমন না যে আচ্ছা ইসলামের তার কথাটা পরে চিন্তা করবো ইসলাম কি বলতেছে, তাইলে হচ্ছে যে আল্লাহ ইনশাল্লাহ বারাকাত দিবে এই আর কি।
আচ্ছা, জুবাইরের কাছ থেকে একটু শুনবো এই ব্যাপারে নাসিহা, আন্ডারগ্র্যাড থেকে যারা অ্যাব্রোডে যেতে চাচ্ছে হায়ার স্টাডিজের জন্য, তাদেরকে তুমি কি বলবো?
আচ্ছা, আমার প্রথম এটা হচ্ছে যে যদি সে মানে মুসলিম মাইন্ডেড বা এগুলা সে যদি একটা কনসিয়াস হয় ইসলাম নিয়ে, তাহলে তার অবশ্যই কিছু বেসিক নলেজ অ্যাকোয়ার করা উচিত। মানে যাওয়ার আগে অবশ্যই অ্যাটলিস্ট মানে কি কি কাজ করলে হয়তো মানে কুফর কুফরের ইয়ে বা ইসলাম ইসলামের আওতার বাইরে চলে যাবে, এরকম খুব বেসিক কিছু নলেজ আসলে আমার মনে হয় প্রথমে নিয়ে নেওয়া উচিত। কি কি ফরজ কাজ করবে এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের যে কনভেনশনাল আপব্রিঙ্গিং সেখানে কিন্তু আসলে আমরা পাই না। তো আন্ডার গ্রাজুয়েট যদি কেউ করতে যেতে চায়, তো বা আমি ধরে নিচ্ছি যে তার যেতেই হবে আর কি, যদি না যাওয়া যায় তাহলে আমি বলবো দ্যাটস মানে এটা মোর প্রেফারেবল যে আন্ডার গ্রাজুয়েটটা দেশে করে ইয়ে করুক, কারণ বিদেশের এটা অনেক চ্যালেঞ্জ মানে অনেক বেশি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট হবে, তো সেখানে মেন্টাল হেলথ এর একটা ব্যাপার আছে, ফোকাসের একটা ব্যাপার আছে, তো এত কিছু কন্ট্রোল করা আসলে বিদেশে বা দেশের বাইরে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি আন্ডারগ্রেড পারে ফার্স্ট অপশন হচ্ছে দেশে চেষ্টা করা, ভালো কোথাও করার, আর যদি না হয় বিদেশে আসতে হয় তাহলে আমি বলবো যে ইসলামের বেসিক জিনিসগুলো যাতে শিখে আসে, যাতে সে নামাজ পড়তে হইলে সে যাতে নিজে একটা নামাজ পড়তে পারে, কেউ কেউ নাই সে যাতে ওখানে ইয়ে না করে আছে আমি কিভাবে নামাজ পড়বো, বা অনেক কিছু ব্যাপার চলে আসে, রোজা কিভাবে রাখবো, এইসব অনেক অনেক কিছু কিন্তু অনেক বেসিক খুব ছোট ছোট ব্যাপার আমি দেখেছি যে মানুষের মাঝে নাই, তো এগুলো যাতে সে শিখে। আর ইন টার্মস অফ মানে একাডেমিক এর দিক থেকে আমি বলবো যে যে স্কিলস গুলো দরকার যেমন লেখালেখি ইংলিশ, এই প্রফিসিয়েন্সি গুলো যাতে সে ভালো মতো ডেভেলপ করে, কারণ এগুলোর কারণে যদি সে চ্যালেঞ্জ ফিল করে তাহলে কিন্তু তার ওভারঅল যে কনফিডেন্স বা ওভারঅল যে প্রোগ্রেস এটা কিন্তু অনেক স্লো ডাউন হয়ে যাবে, আর এটা যখন স্লো ডাউন হয়ে যাবে তখন কিন্তু মানে সে যতই মোটিভেটেড থাকতে চায় মানে চাক না কেন, তখন তার ওভারঅল পারফরমেন্সে একটা এফেক্ট হবে। তো যার ফলে আমি বলবো যে ইংলিশের প্রফিসিয়েন্সি, লেখালেখি বা পড়ালেখার প্রতি যে একটা মনোযোগ, এই পড়ালেখার অভ্যাসটা যাতে অ্যাটলিস্ট থাকে যদি মানে আসলে বাইরে পড়তে আসতে চায়, কারণ বাইরে যদি সে পড়তে আসতে চায় তার মানে সে কিন্তু ফার্স্ট পারপাস কিন্তু আসলে পড়ার জন্য, যদি আমি আন্ডারগ্রেডের কথা চিন্তা করছি, সো ওই দিক দিয়ে যাতে তার কোনো ল্যাকিং না থাকে যে আচ্ছা ওখানে গিয়ে আমি আরো রেগুলার হব বা ওইখানে গিয়ে আমি আরো অনেক বেশি পড়ালেখা করব, তো ওই জিনিসগুলো যাতে মনে না করে, কারণ বাইরে আসে চ্যালেঞ্জ এত বেশি হবে যে হয়তো দেশের চেয়ে আরো কম পড়ালেখা হওয়ার ইয়েটা বেশি, ইনফ্লুয়েন্সটা বেশি আসবে, তো মানে এখানে এসে কোনো কিছু বেটার হয়ে যাবে এই এক্সপেকটেশন যাতে না থাকে, আমি এতটুকুই বলবো। দেখুন,
আচ্ছা আমরা আর
চেক করা যায় মানে যারা বাইরে আসবে তারা তো হয়তো জিআরই টুফল এই দুইটাই দিবে, তো দেখা যায় আমি যেটা বলছি ইসলামকে প্রায়োরিটিতে রাখা সবসময় উচিত, তো তখন অনেকে হয়তো বলবে যে ইংলিশ ভালোভাবে শেখার জন্য সে মুভি দেখতে হবে বা জিআরই ওই যে লিসেনিং বা রিডিং প্র্যাকটিস করার জন্য অনেক হাবিজাবি কম্প্রিহেনশন পড়তে হবে। এখানেও হয়েছে যে সে কিন্তু একটা ভালো জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে ইংলিশে এখন প্রচুর শেখদের লেকচার আসে আছে ইংলিশ স্পিকিং, হিস্ট্রি হোক যার যেটা ভাল লাগে, হিস্ট্রি বা বিলিফ যার যেটা ভাল লাগে সে ওইটা নিয়ে হচ্ছে যে প্রচুর লেকচার আছে ইন্টারনেটে, সেগুলো শিখতে পারে, তার লিসেনিং ডেভেলপ করে যাবে, তার স্পিকিংও ডেভেলপ করবে। আর হচ্ছে যে যেমন হচ্ছে জিআরই রিডিং এর ক্ষেত্রে আমি বলবো যে সে নেটিভ আমেরিকানদের লেখা ব্লক পড়তে পারে, ওই যে হাবিজাবি কম্পিটিশন না পড়ে নেটিভ আমেরিকানদের লেখা ব্লক পড়তে পারে, মুসলিম ম্যাটার্স ব্লক পড়তে পারে, একটু সতর্ক হয়ে পড়বে যাই হোক, কিন্তু ওই মানে সবকিছুরই বিকল্প আছে আর কি।
আচ্ছা আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন করি, এটা একটু অড শোনাতে পারে বাট এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সেটা হচ্ছে 1258 আই থিঙ্ক রাইট, তাতাররা বাগদাদ দখল করছিল, যে বাগদাদ ছিল নলেজ হাব, ইসলামিক খিলাফতের ক্যাপিটাল প্লাস এভরিথিং ওয়াজ দেয়ার, একদম ডেভেলপড সিটি ইন টার্মস অফ নলেজ, টেকনোলজি সব দিক দিয়ে। প্রশ্ন হচ্ছে, আমরা এত নলেজ নলেজ করতেছি, আমরা শিখতে চাই, আমরা জানতে চাই, আমরা রিসার্চ করতে চাই, ভালো কথা, কিন্তু এই এই অসভ্য বড় বড় কিছু তাতার বা মঙ্গোলিয়ান, ওরা এসে এই পুরো নলেজ হাবটাকে উড়াই দিল, ধ্বংস করে দিল, লাইব্রেরিটাকে পুরাই দিল, মানুষ মেরে নদীতে ভাসাই দিল, কিচ্ছু নাই, 10 দিন 40 দিনের মধ্যে বাগদাদ ওয়াজ নাথিং, বার্ন টু গ্রাউন্ড। তাহলে তো নলেজ নলেজ করে তাহলে কি লাভ আমাদের, যদি নলেজেবল যারা না তারাই আমাদেরকে এভাবে খেয়ে ফেলে।
আচ্ছা, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে কেন হয়েছে, যে আসলে ওদের এই পরিণতিটা হয়েছে, কিছু পয়েন্ট আছে এখানে। বাগদাদের যে প্রবলেমটা ছিল, প্রথমে হয়েছে যে বাগদাদে ওই সময় যে হয়েছে যে খলিফাটা ছিল, তার সম্ভবত মেইন যে ইয়া ছিল নায়েব বা হয়েছে যে কাউন্সিল, সে ছিল শিয়া সম্ভবত, এবং সেই ছিল, সে একটা টেরিটরি করছিল। আর মানে যখনই এটা হয় যে সে যে টু কুফার এজ আউলিয়া, সেটা শুধু বাগদাদের জন্য না, আজকেও আজকেও যারা হচ্ছে যে মানে হচ্ছে যে কাফিরদেরকে আউলিয়া হিসাবে নিবে, তারা হচ্ছে যে সবকিছু তার রিসোর্স ড্রেন করে ছেড়ে দিবে। আর তারপরে সে যে এই যে আর আরেকটা কথা হলো যে বাগদাদের ওরা হচ্ছে যে মানে হচ্ছে যে তারা প্রতিরোধ করা বা হচ্ছে জিহাদ করার বদলে তারা হচ্ছে যে আত্মসমর্পণ করাটাকেই দেখছে আর কি, যে হয়তো আমরা বেঁচে যাবো, আলটিমেটলি তারা বেঁচে যায় নাই। তবে এখানে ক্ষেত্রে যেটা বলা যায় যে তখন হয়তো বডি মাসেল পাওয়ার দিয়ে সে যে কনকোয়ার করা যাইতো বা হচ্ছে যে, কিন্তু এখন কিন্তু নলেজটা আসলেই ডিফারেন্স তৈরি করতে পারে, একটা নির্দিষ্ট লেভেলে নলেজ আসলেই মেক ক্যান মেক ডিফারেন্স। তখন একটা সোর্ড বা দুইটা সোর্ড, 10টা সোর্ড, 100টা সোর্ড বা 1000টা সোর্ড হয়তো 10,000 তাতার আসছে, তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না, পঙ্গপালের মতো আসতেছে, মানে তারা হতদম হয়ে গেছে। কিন্তু এখন মুসলিমদের যদি রিসোর্স তৈরি করার মতো অবস্থা থাকে, তাহলে রিসোর্স তৈরি করবো না কেন? আমরা রিসোর্স তৈরি করে রাখবো যদি কাজে না লাগবো, পরে কাজে লাগবে। আমরা যদি এই যে টার্কির এখন হচ্ছে যে রিসেন্টলি আফরিন অপারেশনটা দেখি, তো সেটাতে আমরা দেখবো যে টার্কির কিন্তু ওনারা অনেক হুমকি ধামকি দিচ্ছে যে তোমাদের অস্ত্র বন্ধ করে দেবে, ওই করে দেবো, সেই করে দিবো, কিন্তু টার্কি একলাই আগায় গেছে, এবং তারা দেখা গেছে যে তাদের যে নিজস্ব ড্রোন যেগুলো ছিল ওগুলা যে ড্রোন ফুটেজ নিয়ে নিয়ে এটাও দেখাইছে যে মানে তারা কিভাবে টার্গেটলি মিলিটারি মিলিটারি মানে টার্গেট গুলাকে মানে সে যে লক্ষ্যবস্তু বানাইছে। আর হচ্ছে যে একই সাথে ওরা দেখাইছে যে হচ্ছে যে আমরা হচ্ছে যে সিভিলিয়ান মারতেছি না, বরং সিভিলিয়ানদেরকে বের হতে দিতেছে না। আর হচ্ছে যে ওরা এটাও বলছে 70-80% অ্যামুনিশন আমাদের হোমমেড, এই কারণে ওরা বাইরের কোনো কিছুকে থেকে অতটা ভয় পায়নি। আমি জাস্ট মুসলিম হিসেবে বলতেছি না, অ্যাজ এ মুসলিম নেশান একটা নেশানের উদাহরণ দিচ্ছি, এই আর কি, যে এই কারণে সে ভয় পায়নি, সে প্রসিড করতে পারছে। এখন সৌদি আরব বা গালফের এই কান্ট্রিগুলো কিন্তু ভয় করবে, বা ইয়েমেনে কিছু করলে সৌদি আরবকে, সৌদি আরবকে কিন্তু আমেরিকা প্রথমে কিছু বলে নাই, ওরা কিন্তু ঢুকে গেছে ইয়েমেনে, কিন্তু এখন কিন্তু আমেরিকা প্রায় যখন তার ইচ্ছা হয় তখন বলে যে ইয়েমেনে এরকম ক্যাটাস্ট্রফি চলতেছে, তোমাদের তো একটু বুঝে শুনে ইয়া করা দরকার। সৌদি আরব দেখা যায় আরো অনেক বিশাল চুক্তি করে, 700 বিলিয়নের চুক্তি করে। তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, সৌদি আরব কিন্তু ডিপেন্ডেন্ট না তার পলিসিতে, তার যেহেতু সে তার টেকনোলজি মানে টেকনোলজিতে সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এই কারণে মুসলিমদের মানে অ্যাজ এ নেশন হইলেও প্রিপেয়ার মানে সে যে প্রিপারেশন নিয়ে রাখা দরকার, যাতে সে আরেকজন তাকে সে যে ব্ল্যাকমেইলিং করতে না পারে আর কি। আর এই তো
আমার হয় তারেক হিস্ট্রি বা পলিটিক্স নিয়ে রিসার্চ করলে আর ভালো হয়তো, কারণ ও ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কথা বলছে, তার থেকে বেশি কিন্তু ওর টপিক হচ্ছে হিস্ট্রি আর পলিটিক্স। আমার কাছে আর টেন্স মনে হয় হিস্ট্রি আর পলিটিক্স কিন্তু আসলে মোর ইম্পর্টেন্ট লাইফ লাইফকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে, রাইট? কারণ মানুষের লাইফকে ডিকটেট করে কিন্তু এই জিনিসগুলোই, পলিটিক্স বা আদার থিংস রাদার দেন টেকনোলজি। আচ্ছা, জুবাইর, এই বাগদাদের যে ফেনোমেনা, এটাকে কিভাবে এক্সপ্লেন করবা?
আচ্ছা, বাগদাদের যেটা, এটা তো আসলে মানে পলিটিক্যাল ইনভেশন ছিল, তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওই যুগের নলেজ নলেজ বলতে ওরা যেটাকে বুঝাইতো সেটার সাথে কিন্তু আসলে মানে মিলিটারি ইনভেশনের মানে আমার মনে হয় যে ইয়েটা একটু কম আর কি, কোরিলেশনটা একটু কম, কারণ ওরা যেটাকে নলেজ বলতেছে সেই নলেজের সাথে তো ওই নলেজের থ্রুতে তো অ্যাকচুয়ালি তারা ডিফেন্ড করতে আমার মনে হয় পারতো না, তাদেরকে যেই জায়গায় দরকার ছিল মানে ডিফেন্সিভ মানে ডিফেন্ড করা বা অ্যাটাক করার যে মানসিকতা, আমার মনে হয় সেইটা আমাদেরকে অ্যাকচুয়ালি ইনফরমেশন লাগবে যে ওদের ওইটা কতটুকু ছিল। মানে জাস্ট বিকজ অনেক নলেজ ব্যাংক আছে, বা আমি যদি ধরি যে আমার দেশের কাছে মানে প্রচুর ডেটা আছে, আমি আমি এইভাবে চিন্তা করি যে আমার দেশে এখন আমি প্রচুর ডেটা কালেক্ট করলাম, ডেটা কালেক্ট করলাম এবং সেটা দিয়ে আমি অ্যানালিসিসও করলাম, কিন্তু সেই অ্যানালিসিসের বেসিসে যদি আমার কোনো আলটিমেটলি সেটার কোনো আউটপুট না থাকে, কোনো পলিসি মেকিং না হয়, তাহলে কিন্তু ওই ডেটা আসলে আমার কোনো কাজে আসলো না। তো আমার মনে হচ্ছে বাগদাদের যে ব্যাপারটা, সেখানে নলেজের রোলটা আমার মনে হয় যে অ্যাকচুয়ালি নট রিলেটেড, আমি এইভাবে আর কি জিনিসটা চিন্তা করি, নলেজের রোলটা অত রিলেটেড ছিল না, এখানে ছিল কমিটমেন্টটা যে তারা অ্যাকচুয়ালি তাদের কে কিভাবে ডিফেন্ড করবে, এই এই দিকটাতে মানে প্রায়োরিটি যদি এটা থাকতো যে আমরা ডিফেন্ড করবো, তাহলে কিন্তু মানে আমার ধারণা যে নলেজ যতটুকুই থাক ওদের ডিফেন্সিভের একটা শো ডাউন হইতো, যেন আমরা ডিফেন্ড করতেছি, কিন্তু আমরা যে ইতিহাসটা পাই যে এখানে অ্যাকচুয়ালি কোনো ডিফেন্স ছিল না।
হ্যাঁ, মোর ট্রেটর ছিল আসলে বাগদাদ। এনিওয়ে, আচ্ছা মাহবুব ভাই, আপনার কাছে কি মনে হয়?
আমি অবশ্য বিভিন্ন প্যাটার্ন দেখি এবং কন্ট্রাস্ট করার চেষ্টা করি, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই আসলে। যেমন নর্থ
কোশ্চেনটাকে সিরিয়াসলি নিতে হবে তা না, আমি কিন্তু খুব সিরিয়াসলি কোশ্চেনটা করি নাই, কারণ
যেমন
অ্যাকচুয়ালি
নর্থ কোরিয়া থেকে দেখো, নর্থ কোরিয়ার ব্যাপারটা কি হলো, এরা কিন্তু এই 8-10 বছর আগে ইন্টারনেট হাইয়েস্ট ইউজার ছিল, মানে মানে পার ক্যাপিটা ইন্টারনেট হাইয়েস্ট ইউজার ছিল নর্থ কোরিয়া। ওদের কিন্তু দেশের এমনি অবস্থা ভালো না, কিন্তু মিলিটারি গায়ে জোরে এই নিউক্লিয়ার নাম কি আর্সেনাল তৈরি করার পর। সো এই নলেজ প্লাস যে মিলিটারি নাম কি এস্টাবলিশমেন্ট, এগুলো একটা সঠিক ব্যালেন্স বা সুইট স্পট যেটা কোনটা আছে, এটা আসলে ঠিক এভাবে বলা পসিবল না। এখন বাগদাদের যে প্রশ্নটা, তখন কিছুতে কিন্তু অনেক আগানো ছিল, ওরা মিলিটারি মানে কম অনেক এমফাসিস দিছে, তখন নলেজ অনেক বেশি দিছে, বা যেই নলেজ ছিল বাগদাদের লাইব্রেরিতে বা ওই সায়েন্টিস্টদের, এটা আদৌ মিলিটারি অ্যাডভান্সমেন্টে কতটা কন্ট্রিবিউট করতে পারতো কিনা, এটা সঠিক আসলে ডাটা আমাদের কাছে নাই,
আমার
তাই না?
কাছে মনে হয়, আমি খুব সিম্পল ভাবে জিনিসটা দেখি, আমি রিসার্চ রিসার্চার না, আমার কাছে মনে হয় আসলে যদি ভেবে দেখি যে মুসলিমদের নলেজ যেটা ছিল মুসলিম আসলে কাজে লাগেনি,
হ্যাঁ,
মানে
দ্যাটস ট্রু।
জাস্ট এটা একটা, আমার কাছে যেটা মনে হয়, আমি শিওর না, আমার কাছে যেটা মনে হয়েছে বাগদাদে দ্যাট টাইম এবং আদার অনেক সিটিতে খুব ফ্লারিশমেন্ট ছিল, কিন্তু আমার নলেজ আছে এবং নলেজ নিয়ে চর্চা করতেছি ফর দ্য সেক অফ নলেজ, তার কিন্তু সেটা লাভ নেই এন্ড অফ দ্য ডে, রাদার এটাকে কাজে লাগানোর একটা বিষয় আছে। এবং আই থিঙ্ক আরো যে বিষয়গুলো অবশ্যই আছে, যেখানে আসলে কোনো সঠিক মানে কি বলবো, আপনি যেটা বললেন যে খুব সিম্পল ইকুয়েশন না, যে নলেজ বেশি থাকলে আমি পারবো, নলেজ কম থাকলে পারবো, কারণ নলেজের সাথে ওই যে যে বিষয়গুলো জুবাইর একটাকে বললো যে পলিটিক্যাল আইডিওলজি প্লাস আসলে মোটিভেশন, আসলে আমি কি চাই, আমার ভিশন, এই বিষয়গুলো জড়িত, তো সব মিলে মুসলিমদের ওই টাইমটাতে আই থিঙ্ক ডিভাস্টেশনের কারণ ছিল মুসলিমরা একদম সিম্পল ইকুয়েশনে বললে যে আসলে মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে, সো তাদের এভরিথিং, তাদের মোটিভেশন ছিল না, তাদের নলেজ কোনো কাজে আসে নাই, তাদের মিলিটারি পাওয়ার কোনো কাজে আসে নাই। কারণ এখন যদি বড় নলেজ বা মিলিটারি পাওয়ার দিয়ে চিন্তা করলে আসলে আমেরিকা তো সব দিক দিয়ে আগায় আছে ইন টার্মস অফ নলেজ, ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার, কিন্তু আফগানিস্তানে গিয়ে এখন তো প্রায় 17 বছর লাগতেছে ওদের, বাট স্টিল তারাই দেখা যাচ্ছে ওখানকার তালেবানদেরকে কাইন্ড অফ বলতেছে তোমরা আসো মিটিং করে, সিটিং করে একটা সমঝোতে আসার ট্রাই করতেছে, এবং এটা আমেরিকায় আগ বাড়াই করতেছে, সো এটা উইকনেসটা দেখায়। কাজে নলেজ ইজ একটা থিং যেটা আসলে উপকারী হওয়া দরকার, এবং আল্লাহর দিনের সাথে কাজে লাগানোর একটা মেন্টালিটি থাকতে হবে, না আসলে জাস্ট ফর দ্য সেক অফ নলেজ আমরা এটা চর্চা করলে আসলে আই থিঙ্ক বাগদাদের মতো অবস্থা হবে, যেটা এখন আমরা, কিন্তু বাগদাদের থেকে অবস্থা খারাপ এখন বেশি আমার কাছে মনে হয়, আমি জানি না, কারণ ওই টাইমে কিন্তু মোর মিলিটারি হ্যাভক হয়েছে হেভি, কিন্তু আপনি এখন চিন্তা করেন আসলে আমার কাছে মনে হয় মুসলিমদের সাইকোলজিক্যালি তারা ডিফিটেড, আমেরিকা আসার দরকার নেই বাংলাদেশে, বিকজ বাংলা বাঙালিরা আমেরিকাতে হতে চাচ্ছে এখানে বসে, সো ওয়াই আমেরিকা নিড টু কাম, দরকার নেই, এটা আমার অপিনিয়ন। আচ্ছা, তো আমি একটু দুজনের কাছ থেকে সংক্ষেপে তাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল বাইরে টার্কি সৌদি মালয়েশিয়াতে, গুড থিংগুলো কি ছিল বা ওখানে কি কি স্কিল তৈরি হয়েছে জাস্ট ওখানে থাকার কারণে, নতুন কি কি জিনিস পজিটিভ জিনিসগুলো ডেভেলপ হয়েছে নিজের মধ্যে? জুবের,
আচ্ছা ভাই, এখানে সোশ্যাল দিকটা আমি প্রথমে বলি, এখানে মালয়েশিয়া এখন এই মুহূর্তে একটা অনেক ইসলামিক কালচারাল হাবের মতো আমার কাছে মনে হয়, যে বিভিন্ন পার্ট থেকে ওরা এখানে আসে পড়াশোনা করতে বা বিজনেস করতে, তো একটা খুব সুন্দর ইন্টিগ্রেশন হয় এখানে, আফ্রিকান দেশ থেকে আসে, গালফের দেশ থেকে আসে, পাকিস্তান, ইন্ডিয়া সব দেশ থেকেও আসে, তো এই যে মিক্স করে যে একজন আরেকজনকে জানা, একটা মুসলিমের সাথে উঠা বসা, এই এক্সপোজারটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট, মানে আউটলুকের ডেভেলপমেন্টের জন্য, যে অন্য মুসলিমরা আসলে কেমন বা তাদের বিহেভিয়ার কেমন, এটা একটা সোশ্যাল আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা দিক। তো আমার এই জন্য এখানে যেমন আমরা মসজিদে ইফতার করতাম প্রত্যেক রমাদানে, আমাদের মসজিদে ইফতার হতো, তখন সবাই একসাথে বসে খাচ্ছে আর কি, একটা আফ্রিকান ছেলে, একটা ইন্ডিয়ান ছেলে, একটা বাংলাদেশি, একটা মালয়েশিয়ান ছেলে, তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো খুব মানে ভালো ছিল আর কি, এই ফিলিংগুলো ভালো, এবং অনেক কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বেশ ভালো। আর একটা হচ্ছে যে সোশ্যাল দিক থেকে যে মালয়েশিয়া বা মুসলিম কান্ট্রি হিসেবে এখানে নামাজ পড়ার প্রতি অনেক মানে অনেক ইজি নামাজ পড়ার, যে কোনো ট্রেন স্টেশন, শপিং মল, যেখানে যে খুব সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা আছে, ছেলে মেয়ে দুইজনের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে। তো এখানে নামাজ নিয়ে কখনো চিন্তা করতে হয় না, কেউ যদি নামাজ পড়তে চায় তো তার যথেষ্ট মানে স্পেস আছে নামাজ পড়ার, এবং চারিদিকে মসজিদ আছে, আজান শোনা যায়। এই এই দিকগুলো হচ্ছে এখানে ভালো। আর একাডেমিক সাইড আমি বলবো যে এরা অতটা পিছিয়ে নাই। এখানে যেটা আছে যে গভর্নমেন্টের যে ভিশনটা, এটা এটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু ইন টার্মস অফ রিসোর্স বা অপরচুনিটি আমার মনে হয় যে এখানে অনেক কিছু করার স্কোপ আছে। এবং আমরা যে পেপারগুলো পাবলিশ করি ওগুলা অ্যাকচুয়ালি একই জার্নালে পাবলিশ হয়, মানে ওয়েস্টার্ন থেকে যারা ওরা যে জার্নালে পাবলিশ করছে আমরা কিন্তু একই জার্নালে পাবলিশ করছি, সো আমাদের রিডার কিন্তু সেম এবং আমাদের ইম্প্যাক্টটাও কিন্তু একই হচ্ছে। তো সেই দিক থেকে বলবো যে আমাদের রিসার্চে তত পিছানো না, এটাই আর কি। হ্যাঁ, আমাদের
আচ্ছা, আমি হচ্ছে যে দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে যে প্রত্যেকটা তার কি, আমি যেহেতু দুইটা দেশে ছিলাম, তার কি আর সৌদি দুইটার একাডেমি প্লাস সোশ্যাল যে লাইফটা সেটা নিয়ে বলবো। প্রথমে তার কিতে আসি, তার কির মানে হচ্ছে যে সোশ্যাল লাইফ, যেটা বললে সোশ্যাল লাইফ খুবই ফ্রেন্ডলি, এবং এটা মানে দেখা যাচ্ছে সিরিয়ানরা আছে, বিভিন্ন দেশ থেকে আসে, কেউ রিফিউজি হিসাবে আসে, তাদের জন্য খুবই ফ্রেন্ডলি করে রাখা হয়েছে সবকিছুই, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন সবকিছু, এবং তার কিসটা খুবই ফ্রেন্ডলি। দেখা যায় তো হচ্ছে যে আমার সবকিছু ইংলিশেই ছিল ইস্তাম্বুল টেকনিক্যালে, কিন্তু হচ্ছে এই কারণে আমি তার্কি প্রথমে শিখি নাই, কিন্তু ওরা যখন কথা মানে দেখা গেছে যে একটা এরিয়া মানে ইস্তাম্বুল তো অনেক ট্যুরিস্ট, অনেক ট্যুরিস্ট, এই কারণে দেখা যায় ইস্তাম্বুলের মানুষ অতটা আগায় আসে না। আঙ্কারায় গেলাম, ওখানে দেখা গেলো যে সবাই আগায় আসতেছে, যে এই একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার্কিদের কিন্তু নর্মালি দাড়ি থাকে না, কি ওরা দাড়ি রাখে না, সবাই দেখতে মানে খুব ক্লিন শেভ হয়ে থাকে, আর মানে দেখতেছে দেখতে অন্যরকম লাগে। বুড়া মানুষরা হচ্ছে যে আগায় আসে, যে ওরা জিজ্ঞেস করে যে তোমার মেমলেকাত মানে কোন দেশ থেকে আসছে, এবং তারা ফ্রেন্ডলি, এবং দেখা যাচ্ছে যে তারা মানে স্টুডেন্টদেরকে ইন্টিগ্রেট করার যথেষ্ট চেষ্টা করে, তারা প্রত্যেককে তার্কিশ ভাষায় শিখায় ছাড়ে, ফ্রিতে বুফে থেকে শুরু করে বসফরাস রাইড বহুত কিছু থাকে, মানে তার্কিশ মানে মিউনিসিপ্যালিটি এসব থ্রো করে, কোনো ভার্সিটি না, ভার্সিটিতে তো অর্গানাইজেশন আছে, আর ওদের ভার্সিটি গুলোও অনেক ভালো। আমি যেটা বলবো তার্কি, আবার আমি দুইটা দেশ দেখছি তো, মানে সৌদি আরব আর তার্কি, আমার মনে কাছে মনে হচ্ছে তার্কির এডুকেশন বেস্ট, মানে সৌদি আরবের তুলনায় ভালো। এবং আমাদের এক ভাই ছিল, উনি মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অফ মালায় মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল, পরে তার্কিতে মিডল ইস্ট টেকনিক্যালে চলে আসছিল, ভাইয়া আইওটি 07 ছিল মেকানিক্যাল। তো ভাইয়ার কাছে আমি যেটা শুনছি, ভাইয়াও বলছে আর আমি নিজে তার্কি সৌদি দুইটা এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হচ্ছে যে তার্কির এডুকেশন সিস্টেম খুবই ভালো, প্রফেসররা যথেষ্ট ফ্রেন্ডলি, মানে কোনোভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করে না গ্রাজুয়েশন গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে। আর ওদের যেটা মেইনলি হয়, সৌদি মালয়েশিয়া এই দুইটা আমি যদি জানি পেপার পাবলিকেশনের প্রতি তাদের প্রচুর ঝোঁক, কারণ তাদের র্যাঙ্কিং উপরে উঠতে হবে, মানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পেপার পাবলিকেশন ফর দ্য সেক অফ পাবলিকেশন, স্যারের হচ্ছে যে মানে হচ্ছে যে মেইনলি কন্ট্রাক্ট বাঁচাইতে হবে, এই কারণে সে স্টুডেন্টকে মানে মানে ফোর্স করবে পাবলিশ করো, তার কিন্তু এই জিনিসটা নাই। এবং তার কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েটেড মানে রিসার্চটা বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসার্চ গুলো ইন্ডাস্ট্রি ফান্ডেড হয়, এটা কিন্তু ডেভেলপমেন্টের অন্যতম উৎস। তো এই দিক দিয়ে তার কি খুবই ভালো, এবং ওদের কোয়ালিটি, এডুকেশন, অ্যাকোমোডেশন সবকিছুই ভালো, এবং প্রফেসররাও খুবই ফ্রেন্ডলি, এবং এমনকি তাদের সেকুলার প্রফেসররাও যথেষ্ট ফ্রেন্ডলি। যেমন আমাদের সাথে, আমি যখন চলে আসবো তার্কি থেকে, তো তখন হচ্ছে যে এক প্রফেসর মানে তার সাথে আমার কথা হচ্ছিল আর কি, আমি চলে যাবো, কারণ সেই আমাকে বলছিল যে তেলের অবস্থা এখন ভালো না, তুমি ন্যাচারাল গ্যাস অ্যান্ড মানে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস থেকে তুমি সৌদিতে ওই স্কলারশিপে মেকানিক্যালি ব্যাক করো। তো তার সাথে আমার কথা হচ্ছিল, তখন সে আবার কিং সৌদি ছিল, সে বলল যে আমরা জানি তুমি এসব হচ্ছে কিং যে মুস্তফা কামাল এদেরকে পছন্দ করো না, কিন্তু দেখো এই যে সবকিছুতে এরকম চাপায় দেওয়া উচিত না, সবকি এটা তো নিজের কাছে, মানে ধর্ম টর্ম এসব সবকিছু তো নিজের কাছে। জি স্যার, মানে জি আসলে প্রফেসর এটা তো চাপায় দেওয়া উচিত না, কিন্তু কামাল আতাতুর্ক এই কাজটাই কাজ করছিল, চাপায় দিছিল, তো তখন সে হাসিয়ে দিছিল আর কি। তো যাই হোক, আর এটা গুলো তার্কির বিষয়, একাডেমিক্স তো ভালো, সোশ্যাল লাইফটাও খুবই ভালো, খুবই এনজয়েবল। আর এবার আসি সৌদিতে, আসি সৌদিতে, আসলে বলতে গেলে যেটা বলা যাবে সৌদির মেইন, সৌদি থেকে যে মেইন যে জিনিসটা নেওয়ার আছে সেটা হচ্ছে যে সৌদির ইসলামটা আসলেই নেওয়ার আছে। তার্কিশরা এখন ইসলামের দিকে আস্তে আস্তে আসতেছে, কিন্তু ওরা এখনো ইসলাম প্র্যাকটিস বা ইসলামিক নলেজ প্র্যাকটিস এর দিক থেকে এখনো শিশু লেভেলে আছে বলা যায়।
এই তারেক, তুমি কি আবার মোহাম্মদ বিন সালমানের অ্যাড্রেস করতেছো নাকি?
না না, আমি তোকে বলতেছি পয়েন্টগুলো কেন ইসলামিক নলেজটা আসলে না, যেমন আমাদের তো ভার্সিটি এখানে কোনো শরিয়া ডিপার্টমেন্ট বা এরকম কিছু নাই, আন্ডার গ্রেডের কিছু সাবজেক্ট আছে, ওরা মনে হয় সব কিছু সাবজেক্টে করে। গ্র্যাজুয়েটদের জন্য কোনো ইসলাম রিলেটেড স্টাডির কোনো সুযোগ নাই আমাদের ভার্সিটিতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মসজিদ গুলায় আমরা যখন নামাজ পড়তে যাই, প্রথম কথা হচ্ছে যে মসজিদ গুলার তিলাওয়াত মানে স্টুডেন্টদের অসাধারণ। মানে একটা নর্মাল ছেলে একটা মানে দেখা যে একটা টুঙ্কা টাঙ্কা প্যান্ট পরে আছে, মনে হবে যে দূর পেটা তুই কি মানে আমাদের দেশে মানে কি কি হবে আর, তুই রোজাবারি মহবি তো দেখা যায় ও আসছে এখন কেউ ওখানে নাই, ওরে নামাজ পড়তে আগাই দিল, দেখা যায় এত সুন্দর তেলাওয়াত করবে এটা বলার বাইরে। মানে সৌদি থেকে ফেরত চলে গেলে এটাই মেনলি মিস হবে, যে এসে যে তিলাওয়াতটা মিস হবে। এবং খুবই ব্রিলিয়ান ছিল এবং তাদের ইসলামের এডুকেশনটা আসলে ছোটবেলা থেকে যথেষ্ট পাকা হিসাবে দেওয়া হয়েছে, বা তাদের এটা মানে এটা তাদের মানে বলতে গেলে ডিএনএ তে আছে মনে হয়, এরকম সবকিছুতেই মোটামুটি। তারা অনেক মাসলা টাসলা অনেক কিছু ভালো জানে আমাদের চেয়ে, আর প্রত্যেকের গড়ে কোরআন মুখস্থ অনেক বেশি। সবচেয়ে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে নামাজ শুরুর হয়তো 10-15 মিনিট আগে আসবে হয়তো, বা হচ্ছে যে নামাজ পড়ে নামাজ শেষ হওয়ার পরে থাকবে, এবং দেখা যায় ফজরের পরে মাগরিবের পরে সে হচ্ছে যে তারা কোরআন পড়তেছে প্রচুর এই কর্নারে ওই কর্নারে। মসজিদ তো অনেক বড়, মানে জামে মসজিদ না, মুসাল্লা গুলাতে স্টুডেন্ট হলের যে ডিপার্টমেন্ট গুলো অনেকগুলো মসজিদ। তো দেখা যাচ্ছে যে আমি এরকম কোরআন পড়ার অভ্যাস আমি কোথাও দেখি নাই, তারা পড়তেছে আরেকজনের কাছে পড়া দিচ্ছে। তারপরে আমাদের এরকম তাজউদ কোর্স হইতো, এমনকি এই যে আন্ডারস্ট্যান্ড কোরআন .com এর যে সে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, ওই যে 70% কোরআনিক ওয়ার্ড মানে ওই যে ওই যে কারিকুলামটা যিনি ডেভেলপ করছে, উনিও কিন্তু কেএফবিএম এর, যদি উনি হায়দ্রাবাদের, উনি কিন্তু আমাদের নিজস্ব ক্লাস নিয়েছিল। মানে এখানে দেখা যাচ্ছে তাজউদের উপর ক্লাস হয়েছে এবং অনেক সময় হালাকা হয়, বড় বড় শেখরা আসে ক্লাস নেয়। কিন্তু এই যে কোরআনের প্রতি যে তাদের একটা অ্যাটাচমেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে শিখার বিষয়। আরেকটা হচ্ছে নামাজ, মানে এটা সবাই বলবে, সবচেয়ে যে লোকটা সৌদি আরবে দেখতে পারে না ও বলবে যে সৌদি ছেলে তারা হচ্ছে যে দুনিয়ার আজে বাজে কাজ যাই করুক নামাজ ছাড়বে না। খেলতেছে হাফ প্যান্ট পরে টরে, ওই দেখা গেছে কোনো মতে হাঁটু ছুঁই ছুঁই করতেছে, ওইটা নিয়ে ও নামাজ পড়বে নামাজ ছাড়বে না। এমনকি আমাদের এক ভাই একবার এক ভাই বলছিল কোন সৌদি ছেলে বাহরানে গিয়ে যা করার করছে, ঠিক আছে এখন কারণ সৌদি আরবে তো অনেক কিছু করা যায় না, যে পাশে বাহরানে দুবাই যে যায় আর কি, তো এখন সে নামাজ ছাড়ে নাই। সে বলছে আমি যত বড় গুনাই করছি নামাজ ছাড়া যাবে না, কারণ তারা বিলিভ করে নামাজ ছাড়লে মুসলিম থাকে না, নামাজ ছাড়লে এটা কুফরি। মানে যত দুষ্ট সৌদি হোক দুষ্ট কাজ করুক ওরা নামাজটা বাদ দিবে না, এ একটা জিনিস। আর সেটা আর যেটা বলবো, এখানে সবার আসা উচিত এই কারণে যে সৌদি আরবে হজ উমরা এই জিনিসটা করা যাবে। যেমন আমাদের এক ভাই আমার একবার বলছিল আমাদের মানে উমরায় কে কে যাবে এটা নিয়ে কথা হচ্ছিল, তো আমাদের এক ভাই ছিল রবুল ভাই, তো আমি বলছিলাম যে কিছুদিন আগেই তো গেলাম আর এখন আর যাই কি করব। তো ওই ভাই একটা কথা বলছিল আমাকে যে উমরায় যে কেউ যাইতে পারে না, আল্লাহ নিজে ইনভাইট করতে হয়, যে বাসে যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ যে ইনভাইট করতে হয়, আল্লাহ কবুল করতে হয়, আল্লাহ সবাইকে মেহমান হিসাবে নেয় না। তো এই কথাটা আমার মানে এটা আমি শুনছিলাম সে ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টারে, আমার খুব মানে মানে গায়ে লাগছিল। আমার মনে হচ্ছে যে আমি জোর করে ইনভাইটেশন নিব, ঠিক আছে চলেন যাই, ঠিক আছে ওই যে মানে আমরা ছুটি পাইলে যাওয়া শুরু হয়েছে। এই পর্যন্ত মানে আমাদের যাওয়া হয় কি মানে সৌদি আরবে আসলে বিনোদন বলতে কিছু নাই, মানে তেমন আসলে কিছুই নাই এখানে বিনোদন, বসফরাস টসফরাস কিছুই নাই এখানে, কর্নিশ আছে সি বিচ আছে একটু, কিন্তু এটা হচ্ছে যে পুকুরের মতো আর কি, কোনো ঢেউ নাই। তো এখানে হচ্ছে যে বিনোদন বলতে মক্কা মদিনায় আর কি, তো এটাই হচ্ছে যে ব্যাপার। এবং আমি আরো বলবো যে যারা মানে হজ করে নাই তারা যাতে চেষ্টা করে হজ করার জন্য, আর যারা উমরা করতে আসবে তারা অন্তত উমরা করার টাইম ফ্রেমটা যদি রামাদানের লাস্ট 10-12 দিন ফ্রেমটা চুজ করে, ইট উইল বি এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি আমার কখনো রামাদানে থাকা হয় নাই সৌদি আরবে, আমি সবসময় বাসায় চলে যেতাম, তবে এইবার আমার হচ্ছে যে রিসার্চের কাজে বাধ্য থাকতে হয়েছিল, তো আমি যাইতে হয়েছে ওখানে। এবং আমি এবার হচ্ছে যে ওখানে যাওয়ার পরে রামাদানে ওখানে অনেক কিছু হয়, মানে রাতে কেউ ঘুমায় না আসলে, মানে ঘুমানোর মতো অবস্থা থাকে না, একটার পর একটা কাজ আসতে থাকে। ওখানে তাহাজ্জুদ আর তারাউই এই দুইটা এক্সপিরিয়েন্স সবকিছু মিলা এটা আসলে লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স হইতে পারে। সবাই যাতে হচ্ছে যে এখানে এই কারণে হইলেও আসে আর কি, এখানে এই দিকগুলো ভালো আছে, আর কোরআনের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে, যে আমরা আসলেই কোরআন চাইলে অনেক বেশি পড়তে পারি, কোরআনের সাথে চাইলে অনেক বেশি অ্যাটাচমেন্ট করা যায়, কোরআনের সাথে অন্যটা একটা সম্পর্ক আসলেই প্রত্যেক মুসলিমের থাকা উচিত। এটা আমি সৌদি আরব থেকে শিখছি, এই তো গেইন এটা।
আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা আই থিঙ্ক এখানে শেষ করতে পারি। একটা দোয়া দিয়ে শেষ করতে পারি, যেটা আসলে নলেজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন, সেটা হচ্ছে উপকারী নলেজ। নলেজ অনেক রকম আছে, কিন্তু রাসূল সাল্লাম আমাদেরকে শিখাইছেন যে আসলে আমরা যেন সময় উপকারী নলেজের জন্য দোয়া করি। এই রিসার্চ, এই পড়াশোনা সবকিছুর সাথে এই নলেজ লিঙ্কড, বাট এই প্রিন্সিপালটা যদি আমরা না জানি, নলেজের প্রিন্সিপালটা, তাহলে আসলে কোনো কাজ আসবে না। সেটা হচ্ছে কি, ধরো চালামিন আসলে আইবেন না ফিয়া রিস্কন থাইবা ও আমেরান মুতকাব্বালা, হে আল্লাহ আমরা আপনার কাছে উপকারী জ্ঞান চাই, আইবেন না ফিয়া, যে জ্ঞানটা মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে নিজের জন্য, অন্যের জন্য বা দিনের জন্য, জাস্ট নট মেয়ার ইনফরমেশন। তো আজকে এখানে এতটুকুই, তারেক এবং জুবাইর দুজনকে অনেক থ্যাংকস আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সটে আবার কথা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।